রেইনডস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আস-সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন, সময় এবং কর্ম নিয়ে।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, এক এক করে সকল পর্ব আলোচনা শেষ করার মাধ্যমে আমরা আমাদের আলোচ্য সিরিজের শেষ পর্বে চলে এসেছি এবং আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় শেষ হবে আবু বকর সিদ্দিকের ওফাতের ঘটনা দিয়ে। তবে তার আগে আমরা আবু বকর সিদ্দিকের মর্যাদার প্রসঙ্গে বিভিন্ন ঘটনা উল্লেখ করার চেষ্টা করব এবং বিভিন্ন বিবিধ বিষয় যেগুলো হয়তো আগের পর্বগুলোতে উঠে আসেনি। যে কোনো ব্যক্তি যখন আমাদেরকে ছেড়ে চলে যান, কোনো মানুষ চলে গেলেও তিনি স্মরণীয় হয়ে থাকেন তার কাজের মাধ্যমে। দীর্ঘ জীবন যাপন করে একজন ব্যক্তিকেও যখন আমরা স্মরণ করি, কখনো কখনো এক বা দুই কথাতেই তার সারা জীবনের সামারিকে তুলে ধরি। অথচ আবু বকর সিদ্দিক সেই সমস্ত মহান ব্যক্তিদের একজন, তিনি যার সম্পর্কে অনেক কিছু বলার পরেও কথা থেকে যায়। আমাদের এই পর্বে সেই বিষয়গুলি আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যেগুলো আবু বকর সিদ্দিকের মর্যাদাকে তুলে ধরবে এবং আগের পর্বগুলোতে এই প্রসঙ্গে আলোচনা করা হয়নি। প্রথমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর সিদ্দিকের একটি টুকরো স্মৃতি দিয়ে শুরু করতে চাই, যেটা মদিনার জীবনের ঘটা একটি ঘটনা, মদিনায় প্রথম দিকের ঘটনা, যখন তারা হিজরত করে চলে এসেছিলেন। সেই সময় সাহাবায়ে কেরামদের মাঝে দারিদ্র ছিল, তাদের সমস্ত সহায় সম্পত্তি ছেড়ে তারা মদিনায় হিজরত করে এসেছিলেন। দিনটি ছিল প্রচণ্ড গরমের দিন। আবু বকর সিদ্দিক দুপুরবেলায় প্রচণ্ড গরমের মধ্যে মসজিদে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন। তিনি আবু বকরের আগমনের সংবাদ পেয়ে বললেন, হে আবু বকর, এই সময় তুমি এখানে, কি ব্যাপার? আবু বকর বললেন, অত্যন্ত ক্ষুধার কারণে আমি এখানে এসেছি। ওমর বললেন, আল্লাহর কসম, আমিও তো অত্যন্ত ক্ষুধার কারণেই এখানে এই সময় এসেছি। তারা দুইজনেই এসেছিলেন মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, অর্থাৎ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই বিষয়ে কিছু সহযোগিতা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের ছিলেন আশ্রয়স্থল, এবং শুধু সাহাবায়ে কেরাম নয়, সমস্ত মানুষের আশ্রয়স্থল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দুজন দুপুরবেলায় ক্ষুধার্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হয়ে আসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই সময় তোমরা এখানে? তারা উভয়ে বললেন, অত্যন্ত ক্ষুধার কারণে আমরা এখানে এসেছি। নবীজি বললেন, যার হাতে আমার জীবন সেই সত্তার কসম করে বলছি, আমিও ক্ষুধার কারণেই এই সময় ঘর থেকে বের হয়েছি। কাজেই তারা তিনজনই, সেই তিনজন বিশিষ্ট ব্যক্তি সেই সময় ছিলেন ক্ষুধার্ত অবস্থায়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুইজন সাথীকে নিয়ে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গেলেন। আবু আইয়ুব সেই সময় বাড়িতে ছিলেন না। তারা দরজায় আওয়াজ দিলেন, আবু আইয়ুবের স্ত্রী দরজা খুলে বললেন, আল্লাহর নবী এবং তার সাথীদেরকে স্বাগতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু আইয়ুব কোথায়? তিনি বললেন, খেজুর বাগানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই সাথীকে নিয়ে সেখানে গেলেন। আবু আইয়ুব তাদেরকে দেখে বললেন, আল্লাহর নবী এবং তার সাথীদেরকে স্বাগতম। এমন সময় তো আপনারা আগমন করেন না, আপনি তো এমন সময় আসেন না। নবীজি বললেন, সত্যই বলেছ। এরপর আবু আইয়ুব আল আনসারী তার বাগান থেকে একটি খেজুরের ছড়ি কেটে নিয়ে আসলেন। সেখানে কিছু খেজুর ছিল পাকা, কিছু ছিল কাঁচা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত কিছুর প্রয়োজন ছিল না। আবু আইয়ুব বললেন, আমি জানি আপনি এই ধরনের খেজুর পছন্দ করেন, যেখান থেকে ইচ্ছা, যেখান থেকে পছন্দ আপনি বেছে বেছে খেতে পারেন, এবং এর সাথে আমি আরও কিছু বিষয় যোগ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি কোনো পশু জবাই করতে চাও তাহলে দুগ্ধবতী পশুকে জবাই করবে না। এরপর আবু আইয়ুব আল আনসারী একটি ছাগল বা ভেড়া জবাই করলেন এবং তার স্ত্রীকে বললেন, ভালো করে রুটি তৈরি করো। তারপর খাদ্য প্রস্তুত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই সমস্ত খাবারগুলোকে উপস্থাপন করা হলো। তারা তিনজনই সেই খাবারগুলো গ্রহণ করলেন, খেজুর, রুটি, গোশত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুবকে বললেন, এখান থেকে কিছু খাবার ফাতিমার কাছেও পৌঁছে দিও, কারণ সে আজ পর্যন্ত এইরকম খাদ্য কখনো খায়নি। এরপর আবু আইয়ুব আল আনসারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, তিনিও খেলেন, তৃপ্ত হলেন। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই সাথীদেরকে সামনে রেখে বলছিলেন, রুটি, গোশত, শুকনো ভেজা খেজুর, এত কিছু কিছু আগে যারা ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তাদের সামনে এখন এত উত্তম খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে উপলব্ধি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু ছড়তে লাগলো, পানি ছড়তে লাগলো। তিনি বললেন, যার হাতে আমার জীবন সেই সত্তার কসম, অর্থাৎ আল্লাহর কসম করে তিনি বললেন, নিশ্চয়ই কিয়ামতের দিন এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাথী আবু বকর এবং ওমর এই কথা শুনে তারা থমকে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চেহারার অবস্থা দেখে বললেন, তোমরা যদি এই ধরনের নিয়ামত পাও তাহলে বিসমিল্লাহ বলে খাবে এবং খাবার শেষ হওয়ার পর বলবে, ওই আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে তৃপ্তি সহকারে আহার করালেন এবং আমাদের প্রতি অনুগ্রহ করলেন। তখন তোমাদের এই দোয়া কাফফারা হয়ে যাবে। শুরুতেই এই ঘটনাটি বর্ণনা করার উদ্দেশ্য উল্লেখ করার একটি কারণ হচ্ছে, এই ঘটনাটি আমাদের সামনে একটি উদাহরণ হিসেবে চলে আসে এবং তুলে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর এবং ওমারের ঘনিষ্ঠতা, সাহচর্য কেমন ছিল। তারা যেখানে যেতেন একসাথে যেতেন, একসাথে সফর করতেন। যে দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন সেই দৃশ্যে সাথী থাকতেন আবু বকর এবং ওমর। এমনকি ক্ষুধার্ত অবস্থাতেও তারা একে অপরের সঙ্গে একই অবস্থায় থাকতেন, ক্ষুধা নিবারণের ক্ষেত্রেও, খাবারের সময়েও তারা ছিলেন পরস্পরের সাথী। কাজেই স্বাভাবিকভাবেই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অন্যান্যদের তুলনায় বেশি সময় পেয়েছেন, ঘনিষ্ঠতা লাভ করেছেন, জীবনভর তারা একে অপরের সাথী ছিলেন। কাজেই আবু বকর সিদ্দিকের জীবন যদি আমরা জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জেনেই সেটাকে জানতে হয়। একই কথা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের একজনের জীবন অন্যজনের জীবনের সঙ্গে জড়িত হয়ে আছে। দ্বিতীয় ঘটনা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্তি প্রদানের ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার সেই প্রথম যুগেই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে খরিদ করে আজাদ করে দিয়েছিলেন। বিলাল সেই সময় থেকে মুক্তই ছিলেন। আবু বকর সিদ্দিক শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই সেই দরিদ্র অসহায় দাসদেরকে কিনে আজাদ করে দিতেন। কিন্তু এরপরেও প্রচলিত প্রথা অনুসারে যে যাকে মুক্ত করে দিত সেই ব্যক্তি কৃতজ্ঞতা স্বরূপ সেই মুক্তকারী ব্যক্তির সঙ্গেই থেকে যেতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন এমনই একটি অবস্থায়। সেই সময়টা হচ্ছে যখন আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন এবং তিনি আল্লাহর রাস্তায় মুজাহিদিনদেরকে নিয়োগ করছিলেন, একত্রিত করছিলেন, মদিনায় একত্রিত করা হচ্ছিল এবং এরপর তাদেরকে ইরাকে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে কিংবা শামে বাহিনীর সঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। আবু বকর সিদ্দিক সেই মুজাহিদিনদেরকে একত্র করছিলেন এবং আল্লাহর জমিনে পাঠিয়ে দিচ্ছিলেন, আল্লাহর দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ পরিচালনা করার জন্য। বিলাল সেই দৃশ্যগুলো দেখছিলেন, লোকেদের আসা যাওয়া দেখছিলেন। এই দৃশ্যগুলো তার অন্তরে এক তোলপাড় সৃষ্টি করল, আলোড়ন সৃষ্টি করল। তিনিও তার হৃদয়ের গভীরে আল্লাহর রাস্তায় বের হওয়ার তাড়না অনুভব করতে পারছিলেন। এরকম একটি অন্তরের অস্থিরতা নিয়ে তিনি খলিফা আবু বকরের কাছে আসলেন এবং বললেন, ইয়া খলিফা তো রাসূলুল্লাহ, আপনি যদি এই উদ্দেশ্যে আমাকে মুক্ত করে দিয়ে থাকেন যে আপনি চান আমি আপনার কাছাকাছি থাকি এবং বিনিময়ে আমার যে পছন্দের কাজ সেটা যদি আমাকে বিরত রাখতে হয় তাহলে আমি আপনার ইচ্ছাকেই প্রাধান্য দিব, আপনার পাশেই থাকব। আর যদি শুধুমাত্র এই কারণেই আমাকে মুক্তি দিয়ে থাকেন একমাত্র আল্লাহর জন্যে এবং এরপর আমাকে আমার ইচ্ছেমাফিক সিদ্ধান্ত নেওয়ার অনুমতিও দিয়ে থাকেন এবং আমাকে এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দান করেন যে সিদ্ধান্ত আমার ইহকাল এবং পরকাল উভয়ের জন্যই উপকারী, তাহলে আমাকে অনুমতি দান করুন, আমি আল্লাহর রাস্তায় জিহাদে সামিল হয়ে যাই। আবু বকর সিদ্দিক অবশ্যই একমাত্র আল্লাহর জন্যই বিলালকে মুক্ত করেছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক বিলালকে ভালোবাসতেন, তার সাহচর্যকে পছন্দ করতেন, তিনি চাইতেন বিলাল তার কাছে থাকুন। আবু বকর সিদ্দিক বিলালকে বললেন, আমি তো তোমাকে একমাত্র আল্লাহর জন্যই মুক্ত করেছি, যদি তোমার মন জিহাদ ফিসাবিলিল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় তাহলে তুমি সেটাই করো, আমি তোমাকে বিরত রাখব না। কিন্তু তোমাকে আমার কাছে রাখতে চাওয়ার একটি কারণ ছিল তোমার সেই আজান, তোমাকে আমার খুব মনে পড়বে। আবু বকর সিদ্দিক আরও বললেন, যাই হোক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে একদিন আমাদেরকে অবশ্যই একে অন্যের থেকে আলাদা হয়ে যেতে হবে, পৃথক হয়ে যেতে হবে এবং সেই পৃথক হয়ে যাওয়া হচ্ছে স্থায়ী পৃথক হয়ে যাওয়া, একমাত্র আখিরাতেই আমরা একে অন্যের সঙ্গে পুনরায় মিলিত হতে পারব। কাজেই যখন আমাদেরকে পৃথক হয়েই যেতে হবে এবং একে অন্যের রাস্তায় আলাদাই হয়ে যেতে হবে, তাহলে জেনে রাখো হে বিলাল, তোমার প্রতি আমার উপদেশ, তোমার প্রতি আমার উপদেশ হচ্ছে সব সময় ভালো কাজ করবে। এই কাজই হবে তোমার দুনিয়াতে চলার পাথেয় এবং আল্লাহ আজ্জাওয়াজ্জাল এই কাজগুলোকেই তোমার জন্য প্রমাণ হিসেবে রেখে দেবেন। বিলাল রাইতলানহু বললেন, জাজাকাল্লাহু মিন ওয়ালি নিআমা ও আখুন ফিল ইসলামী খাইরা। বিলাল আবু বকর সিদ্দিককে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে উত্তম বদলা লাভ করার দোয়া জানিয়ে জিহাদে সামিল হয়ে গেলেন, চলে গেলেন শামে সিরিয়াতে। সাইদ বিন আমির রাইতলানহুর বাহিনীর সঙ্গে তিনি আল্লাহর রাস্তায় জিহাদে সামিল হয়ে গেলেন। এরপর আমরা দেখতে পাই আবু বকর সিদ্দিকের সঙ্গে বিলাল রাইতলানহুর আর কখনোই সাক্ষাৎ হয়নি, কারণ এই ঘটনার কিছু পরেই আবু বকর সিদ্দিক তার ওফাত হয়ে যায়। তৃতীয় ঘটনা, যে ঘটনায় আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিয়েছিলেন ধৈর্য ধারণ করার জন্য এবং একে অপরের প্রতি সহনশীলতা অবলম্বন করার জন্য। এই ঘটনাটিও জিহাদ ফি সাবিলিল্লাহর সঙ্গে সম্পৃক্ত। আবু বকর সিদ্দিক যখন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য লোকেদেরকে মদিনাতে একত্রিত করছিলেন, রিক্রুট করছিলেন, ইয়েমেন থেকে মদিনার দক্ষিণাঞ্চল থেকে লোকেরা এসে মুসলিম সেনাবাহিনীতে যোগদান করছিলেন, আবু বকর সিদ্দিক তাদের হাতে যুদ্ধের পতাকা তুলে দিচ্ছিলেন। বিভিন্ন দূর দূরান্তের অঞ্চল থেকে মুসলিমরা এসে মদিনাতে একত্রিত হচ্ছেন। এই বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষদের স্বভাব প্রকৃতি বিভিন্ন ধরনের ছিল। মদিনার লোকেদের আচার আচরণ ছিল এক ধরনের, বাইরের লোকেদের আচার আচরণ ছিল আরেক ধরনের। মদিনার যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা একটি উল্লেখযোগ্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পেয়েছেন, কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশে তাদের আচার আচরণ আখলাক অন্য মাত্রার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জীবনকে ভেতর এবং বাহির উভয় স্থান থেকেই পরিবর্তন করে দিয়েছিলেন। যেই সৌভাগ্যবান ব্যক্তি যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছিলেন তার চরিত্র তত বেশি উন্নত হয়ে যেত। কিন্তু এখন যারা মদিনাতে আসছিলেন তারা মাত্রই মুসলমান হয়েছেন। তাদের মধ্যে এমন ব্যক্তি অবশ্যই কেউ কেউ ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন, তবে সেটা ছিল খুবই অল্প সময়ের জন্য সাক্ষাৎ। আমরা জানি যারা মুসলিম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তারাই সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অনেক সময় আমরা মনে করি ইসলামের সেই প্রাথমিক যুদ্ধগুলো, বিজয় অভিযানগুলো, ফুতুহাতগুলোতে শুধুমাত্র সাহাবায়ে কেরামরাই অংশগ্রহণ করেছেন, কিন্তু বাস্তবে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল অল্প, সাথে ছিলেন আরও অন্যান্যরা, তাবেঈরা ছিলেন। যারা উল্লেখযোগ্য পরিমাণ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন এমন সাহাবাদের সংখ্যা খুব বেশি ছিল না। মক্কায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইসলাম গ্রহণ করেছিলেন, হিজরত করেছিলেন, মুহাজিরিন, তাদের সংখ্যা কত ছিল? তাদের সংখ্যা ছিল মাত্র 100-এর কিছু বেশি মাত্র। কাজেই সেই সংখ্যা 1000-ও স্পর্শ করতে পারছে না, মাত্র 100-এর কিছু বেশি ছিলেন মুহাজিরিন সাহাবায়ে কেরামদের সংখ্যা। কিন্তু অবশ্যই সেই 100 জনের কিছু বেশি সাহাবাই কর্মদক্ষতার দিক থেকে, আল্লাহর পথে অবদানের দিক থেকে একাই এক একটি জাতি সমতুল্য ছিলেন, উম্মা সমতুল্য ছিলেন। অপরদিকে মদিনায় আনসারদের সংখ্যা মুহাজিরিনদের তুলনায় অবশ্যই কিছু বেশি ছিল, কিন্তু এটাও অনেক বেশি এভাবে আমরা বলতে পারি না। বাইয়াতের রিদওয়ানের ঘটনা আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সাহাবায়ে কেরাম যারা বাইয়াত করেছিলেন তাদের সংখ্যা ছিল মাত্র 1400। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করছিলেন সেই বাহিনীতে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 10,000। বিদায় হজের সময় মুসলিমদের সংখ্যা 90,000 এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মৃত্যুবরণ করেন সেই সময় 124,000 বা 124,000 ছিল। কিন্তু এই সংখ্যার মধ্যেও যারা উল্লেখযোগ্য পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পেয়েছেন, উল্লেখযোগ্য সময় পরিমাণ, তাদের সংখ্যা অবশ্যই অনেক কমে আসবে। কাজেই সার কথা হচ্ছে মূলত মদিনার সাহাবায়ে কেরাম, আনসারি সাহাবায়ে কেরাম, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের মাধ্যমে সবচেয়ে বেশি উন্নত চরিত্রের অধিকারী হয়েছিলেন। অপরদিকে সেই ঘটনার সময় আবু বকর সিদ্দিক ইসলামী খিলাফার চতুর্দিক থেকে লোকেদেরকে মদিনাতে নিয়োগ দিচ্ছেন যুদ্ধের বাহিনীতে সামিল হওয়ার জন্য, তারা মাত্রই মুসলমান হয়েছেন, তাদের চরিত্রের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, কেউ কেউ হয়তো বা একটু কঠোর প্রকৃতির ছিলেন, একটু উগ্র মেজাজের ছিলেন। মদিনার লোকজন এই বিষয়গুলোর কারণে কিছুটা অস্বস্তি তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। আবু বকর সিদ্দিক তাদের মধ্যে এই বিষয়টাকে ধরতে পারছিলেন। আবু বকর সিদ্দিক তখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন এবং এই প্রসঙ্গে মিম্বারে উঠে দাঁড়িয়ে একটি খুতবা প্রদান করলেন। তিনি বললেন, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলছি, ওই সমস্ত লোকেদের সাথে আপনারা ধৈর্য অবলম্বন করুন। যদি তাদের কথা বা দিহ বা ধারালো হয় তাদের কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই। যদি তারা আপনাদের কওমকে অপমান করে, ধৈর্য ধারণ করুন, তাদের উত্তরে কিছু বলার প্রয়োজন নেই, যতক্ষণ না এমন কিছু হয়ে যায় যেটা অপরাধ, যার জন্য শাস্তি প্রদান করতে হয়। আবু বকর সিদ্দিক আরও বললেন, তাদের ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করুন, কারণ তারাই সেই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ আজ্জাওয়াজাল হেরাকল এবং রোমানদেরকে ধ্বংস করার জন্য ব্যবহার করবেন। কাজেই এটা কি আমাদের জন্য উত্তম নয় যে আমরা তাদের ভুলগুলোকে উপেক্ষা করি এবং এড়িয়ে যাই? মুসলিমরা জবাবে বললেন, হ্যাঁ। আবু বকর সিদ্দিক বললেন, তারাই হচ্ছেন দীনের দিক থেকে আপনাদের ভাই এবং শত্রুদের বিরোধী পক্ষ। আপনাদেরও তাদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, সুতরাং তাদের প্রতি সহনশীল হন, ধৈর্যশীল হন। আবু বকর সিদ্দিক তার এই কথাগুলোর মধ্যে তার যে প্রজ্ঞা সেই বিষয়টি ফুটে ওঠে। সেই সমস্ত লোকেরা মাত্রই মুসলিম হয়েছেন, তারা তখনও ইসলামের প্রভাবে তাদের আখলাকের উৎকর্ষতা অর্জন করতে পারেননি, তারবিয়া গ্রহণ করতে পারেননি, কিন্তু তারাই হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি যারা মুজাহিদিনদের ভিত্তি। তাদের মাধ্যমেই কুফরের শিকড়কে উৎপাটন করা হবে, তারাই অংশগ্রহণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদে, যেটা ইসলামের সর্বোচ্চ স্তর, জুরুয়াত সানাম আল ইসলাম। কাজেই আবু বকর সিদ্দিক তাদের এই নিবেদন এবং বড় অবদানের দিকে লক্ষ্য রেখে ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে এড়িয়ে যেতে নাসিহা প্রদান করছিলেন, এবং এই নাসিহা একটি চিরায়ত নাসিহা, সব যুগে সব সময়ের জন্যই প্রযোজ্য। যখনই কোনো ব্যক্তি ইসলামের জন্য কোনো বড় অবদান রাখেন, উপকারী কাজ করেন, উম্মার প্রতি কাজ করেন, বিপরীতে হয়তো তার মধ্যে কিছু ছোটোখাটো ভুল ভ্রান্তি থাকতেই পারে, মানুষ হিসেবে এটা থাকাই স্বাভাবিক, আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। কিন্তু বড় অবদানের দিকে লক্ষ্য রেখে আমাদের উচিত আমাদের মুসলিম ভাইদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করা, এড়িয়ে যাওয়া, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা। এবং বিশেষ করে যখন যুদ্ধের সঙ্গে তারা জড়িত, তাদের অনেকেই ছিলেন বিভিন্ন গোত্র থেকে আসা গোত্রীয় যোদ্ধা, তাদের জীবন কেটেছে যুদ্ধের ময়দানে, কাজেই সেই রুক্ষ পরিবেশ, যুদ্ধের পরিবেশ, এগুলোর কারণে তাদের চারিত্রিক কিছু কঠোরতা ছিল। কাজেই যারা যোদ্ধা তাদের কাছ থেকে এই ধরনের কিছু কঠোরতা আসতেই পারে তাদের অভিজ্ঞতা এবং প্রভাবের কারণে, পরিবেশের কারণে। যেখানে হয়তোবা কোমল হৃদয়ের অধিকারী মানুষেরা ঘরে বসে আছেন, পেছনে অবস্থান করলেন, বিপরীতে এই সমস্ত শক্তিশালী মানুষেরাই সামনের দিকে চলে আসলেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু এরপরেও সাহাবায়ে কেরাম তারা সবসময় চাইতেন চারিত্রিক দিক থেকে নিখুঁত হওয়ার জন্য। একটি দিকে তারা শক্তিশালী হবেন, আরেক দিকে তারা দুর্বল থাকবেন, সাহাবায়ে কেরাম সেটা চাইতেন না। তাদের মধ্যে দুই ধরনের গুণাবলীরই অসাধারণ সমন্বয় হয়েছিল। বিশ্বাসীদের প্রতি, মুমিনদের প্রতি, মুসলিমদের প্রতি তারা ছিলেন ফুলের মতো কোমল হৃদয়ের অধিকারী, অপরদিকে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তারা ছিলেন ইস্পাত সম পাহাড়ের মতো কঠোর। কাজী আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা কিছুটা অপেক্ষা করুন, কিছুটা সহনশীলতা অবলম্বন করুন, একসময় আপনাদের সাহচর্য লাভ করার মাধ্যমে এই নতুন মুসলিম হওয়া লোকেরাও তাদের চরিত্রকে উন্নত করে নেবে, তাদের আচার আচরণ বদলে যাবে। কাজেই তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করুন এবং তাদের প্রতি ধৈর্য ধারণ করুন। আবু বকর সিদ্দিকের অসাধারণ নাসিহা এবং পারস্পরিক সহনশীলতাকে জাগিয়ে তোলার একটি উদাহরণ। চতুর্থ ঘটনা, এই ঘটনায় আবু বকর সিদ্দিকের মধ্যে থাকা ইসলামের জন্য যে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে ভালোবাসা, সেটা ফুটে ওঠে। আবু বকর সিদ্দিকের সেই ঘটনাটি ছিল, তিনি মদিনাতে ছিলেন সেই সময় এবং সেখানে ইহুদিদের একটি মজলিসে তিনি গিয়েছিলেন। সেটি ছিল ইহুদিদের একটি মাদ্রাসা, সেখানে ইহুদিরা তাদের ছাত্রদেরকে তাওরাত শিক্ষা দিত। আবু বকর ফিনহাসের কাছে, ইহুদি পণ্ডিত তার কাছে গিয়ে বললেন, ওয়াই হাকা ইয়া ফিনহাস, ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, ফাওয়াল্লাহি ইন্নাকা লা তাআলামু আন্না মুহাম্মাদান লা রাসূলুল্লাহি কদ জাআকুম বিল হাক্কি মিন ইনদিহি তাজিদুনাহু মাকতুবান ইনদাকুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আবু বকর সিদ্দিক ফিনহাসকে লক্ষ্য করে বললেন, হে ফিনহাস, ধিক্কার তোমাকে, তুমি সাবধান হও, তোমার জন্য দুর্ভোগ, আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো, ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, আল্লাহর কসম, তুমি অবশ্যই জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী সহকারে আগমন করেছেন এবং এই কথা লিপিবদ্ধ রয়েছে, লেখা রয়েছে তোমাদের কাছে আসা আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলে, সেখানে তোমরা এই কথাগুলোকে দেখতে পাও। ফিনহাস আবু বকর সিদ্দিকের কথার জবাবে ব্যঙ্গ বিদ্রুপ শুরু করল। সে বলল, আবু বকর, আল্লাহর কসম, আল্লাহর কাছে আমাদের কোনো প্রয়োজন নেই, বরং তোমাদের আল্লাহই আমাদের কাছে চায়, আমরা কোনো প্রয়োজনে তার কাছে প্রার্থনা করি না, দোয়া করি না, বরং আল্লাহ আমাদের কাছে প্রার্থনা করেন। আমরা তার নিকট সাহায্যের মুখাপেক্ষী নয়, অথচ তোমাদের আল্লাহ আমাদের সাহায্য ছাড়া চলতে পারেন না। আমাদের সাহায্য ছাড়া তিনি চলার কোনো উপায় থাকলে আমাদের কাছে অর্থ চাইতেন না, দান খয়রাত চাইতেন না। তোমাদের রাসূল বলে থাকেন আল্লাহ তোমাদেরকে সুদ গ্রহণ করতে নিষেধ করেছেন, অথচ তিনি আমাদেরকে সুদ দিয়ে থাকেন। তিনি অভাবমুক্ত হলে আমাদেরকে সুদ প্রদান করবেন কেন? মূল ঘটনা ছিল মদিনাতে আসার পর মুসলিমদের সঙ্গে মদিনায় থাকা সকল গোত্রগুলো ইহুদিদের চুক্তি হয়েছিল, এবং সেখানে চুক্তির শর্ত ছিল যে মদিনার উপর যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে তাহলে তারা সম্মিলিতভাবেই সেই শত্রুদেরকে প্রতিহত করবেন। কাজী আল্লাহর রাস্তায় অর্থ খরচ করার বিষয় আসত, সেখানে ইহুদিদেরকেও দানের জন্য উৎসাহিত করা হতো, এবং ইসলামের নিয়ম থেকে আমরা জানি যে দান করলে আল্লাহর রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আরও অনেক বেশি অর্থ সম্পত্তি প্রতিদান দান করেন। এটাকেই বাজে ভাষায় ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, কটাক্ষ করে আনহাস সে বলছিল যে তোমাদের আল্লাহ খালি দান খৈরাতের কথা বলেন, আর দান করলে বেশি প্রতিদান দেবেন, তার মানে এটা তো এক ধরনের সুদ। খুবই অবান্তর কথাবার্তা এবং অপমানজনক কথাবার্তা, উদ্ধতপূর্ণ কথাবার্তা। এই ধরনের কথাবার্তার জবাব মুখে দেওয়ার প্রয়োজন নেই। ফিনহাস বলল, তোমাদের আল্লাহই দরিদ্র আর আমরা ধনী। আবু বকর সিদ্দিক স্বাভাবিকভাবেই প্রচণ্ড রেগে গেলেন এবং ফিনহাসের মুখে প্রচণ্ড আঘাত করে বসলেন, এবং তিনি তাকে ততক্ষণ পর্যন্ত আঘাত করলেন যতক্ষণ না সে মাটিতে পড়ে যায় এবং আহত হয়ে যায়। তাকে প্রহার করার পর আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর কসম করে বলছি, যদি তোমাদের সঙ্গে আমাদের কোনো চুক্তি না থাকতো, তোমার এই কথার জন্য আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলতাম। ফিনহাস এই ঘটনার পর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করল। সুবহানাল্লাহ, এই ঘটনাটির আরেকটি দিক এই ঘটনার মাধ্যমে উন্মুক্ত হচ্ছে, ইসলামের ন্যায়পরায়ণতার দিকটি। ফিনহাস এসে নালিশ করছে কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যদিও বা সেই একজন ইহুদি। কাজেই মদিনার সেই লোকেরা, ইভেন তারা যদি অমুসলিমও হতো, ইহুদিও হতো, তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার কাছে আসলে কোনো ঘটনার ন্যায় বিচার পাওয়া যায়। এমনকি যদি সেই বিচার নিয়ে আসা হয় তার বিরুদ্ধে, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সাথী, আবু বকরের বিরুদ্ধেও বিচার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যায় ন্যায় বিচারের আশায়। এবং মদিনায় এই ঘটনা ছাড়াও একাধিক ঘটনা রয়েছে যেখানে ইহুদিরা নিজেদের সর্দারকে বাদ দিয়ে যখন ন্যায় বিচারের প্রসঙ্গ আসতো তখন তারা আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফিনহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, দেখুন আপনার বন্ধু আমার কী অবস্থা করেছে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবু বকর তুমি এটা কেন করেছো, কী ঘটেছিল? আবু বকর সিদ্দিক বললেন যে আল্লাহর এই দুশ্মন মারাত্মক কিছু কথা বলেছে, সে দাবি করেছে আল্লাহ দরিদ্র এবং তারা ধনী, তারা সম্পদশালী, এবং যখন এই ধরনের কথা সে বলেছে আমি খুবই রেগে গিয়েছি এবং তাকে প্রহার করেছি। ফিনহাস মুখের উপরে দাঁড়িয়ে বলল, আমি কখনোই এই ধরনের কথা বলিনি। ফিনহাসের এই মিথ্যা কথার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আয়াত নাজিল করলেন আবু বকর সিদ্দিকের সামনে, সূরা আলে ইমরানের 181 নম্বর সেই আয়াতটি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
লাকাদ সামিআল্লাহু ক্বাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কতলুহুমুল আনবিয়া বিগাইরি হক ওয়া নাকুলু যূকু আযাবাল হারীক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহই দরিদ্র আর আমরা ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের সেই কথা এবং সেই অপরাধ যখন আল্লাহর নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করত, আমি সেগুলোকে লিখে রেখেছি এবং তাদেরকে বলা হবে এখন সেই জ্বলন্ত আগুনের স্বাদ আস্বাদন করো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিককে সমর্থন করার জন্য, আবু বকর সিদ্দিকের অবস্থানকে সত্যায়ন করার জন্য কুরআনের আয়াত নাজিল করেছেন। এটি আবু বকর সিদ্দিকের একটি মর্যাদাকে আবারও আমাদের সামনে তুলে ধরে। আবু বকর সিদ্দিক সেখানে গিয়েছিলেন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য, দাওয়ার জন্য। দাওয়াত এমন একটি বিষয় যেটা ভদ্রতা এবং নম্রতার সঙ্গে উপস্থাপন করা হয়, সাহাবায়ে কেরাম সেভাবেই তারা উপস্থাপন করতেন। কিন্তু নম্রতা বা ভদ্রতার অর্থ এটা নয় যে আত্মমর্যাদাকে বিসর্জন করে তাদেরকে ইসলাম উপস্থাপন করতে হবে। কাজে যখনই কোনো ধরনের বাজে ব্যবহারের সম্মুখীন তারা হতেন, অপব্যবহারের শিকার হতেন, তখন তারা সেই ঘটনাগুলোকে উপযুক্ত দক্ষতার সঙ্গেই মোকাবেলা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কোনো বেয়াদবিমূলক কথা বা কাজ তারা সহ্য করতেন না। পঞ্চম ঘটনা আবু বকর সিদ্দিকের আল্লাহ ভীতির একটি প্রমাণ। আবু বকর সিদ্দিক তিনি একটি বাগানে প্রবেশ করলেন এবং সেখানে তিনি দেখলেন একটি গাছের ছায়ায় একটি পাখি বসে আছে, বিশ্রাম করছে। আবু বকর সিদ্দিক সেই পাখিটির দিকে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং বললেন, হে পাখি, তুমি কতই না সৌভাগ্যবান। তুমি গাছ থেকে খাবার সংগ্রহ করছো ঘুরে ঘুরে, গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছ, আর কোনো জবাবদিহিতা ছাড়াই, হিসাব নিকাশ ছাড়াই একদিন তোমার পরিণতি শেষ হয়ে আসবে। হায় আফসোস, আমি আবু বকর যদি তোমার মতো হতে পারতাম।
আমাকে মানুষ কেন বানালে তুমি, আমাকে মানুষ কেন বানালে তুমি, এত বুঝাবইতে আর পারি না আমি, পারি না আমি।
আবু বকর সিদ্দিকের অন্তরে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভয় ছিল, তাকওয়া ছিল। তিনি জানতেন একদিন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই বিষয়গুলো আবু বকর সিদ্দিককে আক্রান্ত করত। মুহাম্মদ ইবনে সিরিন, যিনি একজন তাবিঈ ছিলেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর সিদ্দিক হচ্ছেন সেই ব্যক্তি যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভয় ছিল, তাকওয়া ছিল। তাকওয়া, এটা হচ্ছে ইলমের ফলাফল। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে তো ভয় করে সেই সমস্ত ব্যক্তিরাই যারা জ্ঞানী ব্যক্তি। কাজেই জ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যেটা মানুষের অন্তরে একটি ফল প্রদান করে, এবং সেই ফল হচ্ছে তাকওয়া। কাজেই একজন ব্যক্তি যদি ইলম সম্পন্ন হয় কিন্তু তার মধ্যে এই ফলাফল না থাকে, আল্লাহ ভীতি না থাকে, তাকওয়া না থাকে, তাহলে বুঝতে হবে যে তার জ্ঞান থেকে সে কোনো ধরনের ফল লাভ করতে সক্ষম হয়নি, কোনো ধরনের উপকার সে পাচ্ছে না। এ কারণে আমরা দেখতে পাই ইমাম আহমদ বিন হাম্বুল সম্পর্কে একটি ঘটনা। একজন ব্যক্তি সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বুলের কাছে বলা হয়েছিল যে অমুক ব্যক্তি, তিনি তো কোনো বড় আলেম নন, কিন্তু আহমদ বিন হাম্বুল জবাব দিয়ে বলেছেন, হতে পারে তিনি একজন বড় আলেম নন, কিন্তু ইলমের যে ফলাফল এটা তার মধ্যে রয়েছে, তার মধ্যে তাকওয়া রয়েছে, কাজেই এই অর্থে তিনি একজন আলেম ব্যক্তি। আবু বকর সিদ্দিকের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি ছিল, এবং আবু বকর সিদ্দিকের মধ্যে এত বেশি পরিমাণ তাকওয়া ছিল যে প্রায়ই তিনি আফসোস করে বলতেন, হায় আমি যদি একটি ঘাস হতাম যে ঘাসকে কেউ খেয়ে ফেলে এবং কেটে ফেলা হয়। কাজেই মাঝে মাঝেই তিনি ইচ্ছা করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একজন মানুষ হওয়ার কারণে তাকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এর থেকে সহজ হতো যদি তিনি একটি ঘাস হতেন যে ঘাসকে কেউ কেটে ফেলে, খেয়ে ফেলে এবং সাথে সাথেই তার সব কিছু শেষ হয়ে যায়। সেই ঘাস কিংবা পাখি, তাকে বিচারের দিনে কোনো হিসাব দিতে হয় না। আবু বকর সিদ্দিক এই ধরনের তাকওয়া তার মধ্যে ছিল, এবং অন্য হাদিস থেকে আমরা দেখতে পাই আবু বকর সিদ্দিকের ইমান ছিল এই উম্মার সবচেয়ে বেশি, তিনি ছিলেন সবচেয়ে বড় ইমানদার বান্দা। আবু বকর সিদ্দিকের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু হাদিস, এই হাদিসটি এসেছে আবু দাউদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মাঝে কি কেউ কোনো স্বপ্ন দেখেছ? একজন বললেন, আমি দেখেছি যে আকাশ থেকে একটি দাড়িপাল্লা এটা নেমে আসছে, এবং সেটা নামার পর সেটা দিয়ে, সেই দাড়িপাল্লা দিয়ে আপনাকে ওজন করা হলো এবং আবু বকরকে ওজন করা হলো। আবু বকর সিদ্দিকের থেকে আপনার ওজন বেশি হলো। এরপর আবু বকর এবং ওমর এই দুজনকে সেই দাড়িপাল্লায় মাপা হলো, আবু বকরের ওজন বেশি হলো। এরপর ওমর এবং ওসমানকে মাপা হলো, ওমরের ওজন বেশি হলো। এরপর দাড়িপাল্লাটিকে আসমানে উঠিয়ে নেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নটিকে তিনি পছন্দ করলেন না, এবং স্বপ্নের ব্যাখ্যায় তিনি বললেন যে এটা হচ্ছে নবুয়তের পর খিলাফতের অংশ, এবং একসময়ে এই খিলাফত সাম্রাজ্যে পরিণত হয়ে যাবে। আরেকটি হাদিসের দিকে আমরা যাচ্ছি, যে হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আবু বকর সিদ্দিকের জন্য ইমানের সনদ দিয়েছেন। বুখারীতে একটি হাদিস থেকে আমরা দেখি, ফজর সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের সঙ্গে সাধারণ হালকা কথাবার্তা বলতে পছন্দ করতেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন, যেমন তার যদি রাতে কোনো স্বপ্ন দেখতেন, ভালো স্বপ্ন, সেগুলো নিয়ে তারা কথা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলোর ব্যাখ্যা দিতেন। এবং বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম হাসি তামাশাও করতেন হালকা কথাবার্তা ফজর সালাতের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে থাকতেন এবং তিনি তাদের কথাগুলো শুনতেন, এবং তিনিও তাদের সঙ্গে মুচকি হাসতেন। এরকম একটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজর সালাতের পর সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে তাড়ালেন এবং বললেন যে আগের জামানার একটি ঘটনা। তিনি বললেন, একদিন এক ব্যক্তি, তার সাথে তার গরু ছিল, এবং সেই ব্যক্তি সেই গরুর পিঠের উপরে চড়ে বসল। তখন আল্লাহর ইচ্ছায় গরুর জবান খুলে গেল এবং সে বলল যে আমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন জমিতে চাষাবাদের জন্য। সাহাবায়ে কেরাম এই ঘটনার কারণে আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর মহিমা, একটি গরু কথা বলছে। সুতরাং সাহাবায়ে কেরাম প্রথমে এই কারণে আশ্চর্য হলেন যে একটি গরু কীভাবে কথা বলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, এই ঘটনাতে আমি বিশ্বাস করি, আবু বকর এবং ওমরও বিশ্বাস করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন একটি নেকড়ে এক রাখালের কাছ থেকে একটি ছাগলকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। তখন সেই রাখাল নেকড়েকে ধাওয়া করলো এবং সেই ছাগলকে ফিরিয়ে নিয়ে আসলো। তখন আল্লাহর ইচ্ছায় সেই নেকড়ের জবান খুলে গেল এবং নেকড়ে বলল, আজকে তুমি আমার শিকারকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেলে, কিন্তু সেই দিন তুমি কি করবে যেই দিন শুধু আমরাই থাকবো, ভেড়ার পালে কোনো রাখাল থাকবে না। সাহাবায়ে কেরাম আবারও আশ্চর্য হয়ে বললেন, সুবহান আল্লাহ, আল্লাহর মহিমা, আল্লাহর বরত্ব, একটি নেকড়ে কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘটনাকে আমি বিশ্বাস করি, আবু বকর এবং ওমরও বিশ্বাস করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আবু বকর এবং ওমর তখন সেই মজলিসে উপস্থিতই ছিলেন না। কাজেই এখান থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে অন্যান্য সাহাবায়ে কেরাম তারাও নিঃসন্দেহে এই ঘটনাগুলোকে বিশ্বাস করেছেন, নেকড়ে কথা বলেছে আল্লাহর ইচ্ছায়, গরু কথা বলেছে আল্লাহর ইচ্ছায়, তারা বিশ্বাস করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রথমে তাদের মধ্যে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে বিস্ময়, বিস্ময় সহকারে তারা বিশ্বাস করেছেন। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছিলেন, আমি বিশ্বাস করি, আবু বকর এবং ওমরও বিশ্বাস করে, অর্থাৎ আবু বকর এবং ওমর তাদের ইমানের স্তর বাকিদের থেকে এত উপরে যে তারা স্বাভাবিকভাবেই সেই ঘটনাগুলোকে বিশ্বাস করে নিচ্ছিলেন, তারা স্বাভাবিকভাবে সেই ঘটনাগুলোকে বিশ্বাস করে নিতেন, যদিও বা সেই মজলিসে তারা উপস্থিত ছিলেন না। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উক্তির মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে দিলেন যে আমি যেটাই বলি না কেন, আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারা সেগুলোকে বিশ্বাস করে, এমনকি যদিও বা এই ঘটনাস্থলে তারা উপস্থিত নেই, তবুও তারা এটাকে বিশ্বাস করবে যখন তারা জানবে যে আমার মুখ থেকেই এই কথা বের হয়েছে। এবং যে কোনো বিষয়কে শুধুমাত্র এই কারণে বিশ্বাস করা যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে উল্লেখ করেছেন, এই বিষয়কে এভাবে বিশ্বাস করা, এই গুণটি মুমিনদের একটি গুণ। কোরআনে আমরা এই বিষয়টিকে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে মুত্তাকিন, তাকওয়া সম্পন্ন ব্যক্তিরা তাদের গুণকে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম মিম, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য যারা গায়েবে বিশ্বাস করে। কাজেই মুত্তাকিন ব্যক্তিদের প্রথম গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, যারা গায়েবের উপর বিশ্বাস করে। বিশ্বাসের বা ইমানের এই দিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই কারণেই বিশ্বাস করি যে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে, প্রমাণিত করার মাধ্যমে, দেখে নিয়ে এরপরে বিশ্বাস করব, এটা মুমিনদের গুণাবলী নয়। বর্তমানে আমরা দেখতে পাই যে সংশয়বাদী বা নাস্তিকদের উপদ্রবের কারণে মুসলিমদের মধ্যে একটি প্রতিক্রিয়াশীল মানসিকতা অনেক সময় সৃষ্টি হয় যে আমরা দেখিয়ে দেব সব কিছু প্রমাণ করে, এরকম একটি মানসিকতা আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই ইমান বা বিশ্বাসের পথ কী সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হচ্ছে অদৃশ্যের উপরে বিশ্বাস করা, গায়েবের উপর বিশ্বাস করা। সুতরাং যে বিষয়গুলো অদৃশ্য জগতের বিষয় সেগুলোকে কখনোই বাস্তবে প্রমাণ করার কোনো সামর্থ্য মানুষের নেই, সেটা মানুষের যোগ্যতার থেকেও, মানুষ যে মানদণ্ড দিয়ে সব কিছু দেখে এবং বুঝে তার থেকে অনেক উপরের স্তরের বিষয়। কাজে আমাদেরকে প্রমাণিত করে ইমান আনার দরকার নেই, আমরা এ কারণেই বিশ্বাস করি যে এগুলো আল্লাহর কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটাই হচ্ছে তাকওয়া সম্পন্ন ব্যক্তিদের গুণ। এবং এই বিষয়টিকে সামনে রেখে যখন আমরা সাহাবায়ে কেরামদের জীবনকে দেখি এবং এই সিরিজে আমরা আলোচনা করছি আবু বকর সিদ্দিক সম্পর্কে, আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরও বিভিন্ন ঘটনা আমাদের সামনে চলে এসেছে, সেখান থেকে যদি আমরা বিশ্লেষণী দৃষ্টি দিয়ে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামদের মানদণ্ড, তাদের যেই দিনের বুঝ, এটা আমরা আমাদের সময় যেভাবে ইসলামকে বুঝতে চাই তার সঙ্গে অনেক ক্ষেত্রেই বেশ কিছু আলাদা ছিল। এবং মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশের একটি প্রভাবে সে প্রভাবিত হয়। আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানে চতুর্দিকে কুফরের জয় জয়কার, এই পরিবেশে অভ্যস্ত হওয়ার কারণে, চতুর্দিকে অন ইসলামিক বিষয়গুলোকে দেখার কারণে অবচেতনভাবে আমরা অনেক সময় সেগুলোর মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠি। সেই পরিবেশ আমাদের উপর প্রভাব বিস্তার করে, মিডিয়ার মাধ্যমে প্রভাব বিস্তার করে, পত্রপত্রিকার মাধ্যমে প্রভাব বিস্তার করে। সেই ট্রেন্ডের বিপরীতে যখন আমরা কোনো আয়াত দেখি, হাদিস দেখি বা ইসলামী কোনো ঘটনা দেখি, তখন আমাদের মধ্যে কেমন যেন একটা মানসিকতা সৃষ্টি হয় যে এই ঘটনাগুলো কি ঠিক সেভাবেই নিব যেভাবে হাদিসে এসেছে বা কোরআনে এসেছে। এক ধরনের শর্মিন্দা অনুভব করতে আমরা শুরু করি। তখন সেই অর্থকে ঘুরিয়ে দিয়ে আমরা সুযোগ খোঁজার চেষ্টা করি যে আক্ষরিক অর্থ গ্রহণ না করে যদি কোনো ভিন্ন অর্থ গ্রহণ করা যেত, অথচ এটা সঠিক অ্যাপ্রোচ নয়, সঠিক পথ এবং পদ্ধতি নয়। বাস্তবে যেটা সাহাবায়ে কেরাম করেছেন, তাদের মানদণ্ডকে, তাদের আদর্শকে, তাদের মত এবং পথকে আমাদেরকে গ্রহণ করতে হবে, যদিও বা বর্তমান সময়ে আমাদেরকে পৃথক একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করুক না কেন, সাহাবায়ে কেরাম তাদের পথই হচ্ছে সঠিক পথ, তাদের দিনের বুঝই হচ্ছে একমাত্র সঠিক দিনের বুঝ। আবু বকর সিদ্দিক কিংবা সাহাবায়ে কেরামদের জীবনীগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে এমন অনেক সত্য সেখানে আমরা পাই যেগুলো আমাদের সময়ে প্রচলিত ধ্যান ধারণার বিপরীত। যেমন সাহাবায়ে কেরাম কীভাবে অমুসলিম রাষ্ট্রের ইসলাম প্রচার করেছেন, তারা কীভাবে দাওয়াতের কাজ করেছিলেন, কিংবা কী উদ্দেশ্যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, কিংবা মুসলিমদের নেতা হিসেবে খলিফার ভূমিকা কেমন ছিল, খলিফা নিয়োগ করার প্রায়োরিটি কেমন, মুসলিমদের কোন বিষয়গুলোকে প্রথমে প্রাধান্য দিতে হয়, এই বিষয়ে সাহাবায়ে কেরামদের বুঝ আমাদের বুঝ থেকে আলাদা ছিল, কিন্তু এরপরেও সেটাই সঠিক এবং সেই বিষয়গুলোকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। পরবর্তী প্রসঙ্গে আমরা যাচ্ছি। আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ। আমর ইবনুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন। একটি সময় তিনি অমুসলিম ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন তিনি মুসলিম হয়ে যান, আমর ইবনুল্লাহ তিনি নিজেই বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এতটা ভালোবাসতেন এবং এতটা ভক্তি শ্রদ্ধা সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনুভব করতেন যে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চোখ মেলে তাকাতেন না, তিনি নিচের দিকে তাকিয়ে থাকতেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি কথা বলতেন। এবং যে কোনো ব্যক্তি তার কাছে এটা সবচেয়ে প্রিয় ইচ্ছা হবে যে যদি তিনি আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ হতে পারতেন। এরকম একটি ইচ্ছা নিয়ে আমর ইবনুল আস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকেদের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন, মানুষদের মধ্যে কে আপনার কাছে সবচেয়ে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, আয়েশা, আয়েশাকে আমি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। আমর ইবনুল আস বললেন যে পুরুষদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পিতা, অর্থাৎ আয়েশার পিতা আবু বকরকে তিনি মানুষদের পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন। একই ধরনের আরেকটি ঘটনা আমরা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী যারা ছিলেন, তারা একবার জায়নাব বিনতে জাহাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। জায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে আসলেন এবং এই বিষয়ে জানতে চাইলেন যে বিবিদের মধ্যে তিনি কাকে বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুচকি হাসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার একটি উত্তর দিলেন এবং তিনি বললেন, তিনি সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা না বলে তিনি বললেন এভাবে যে সে তো আবু বকরের মেয়ে, অর্থাৎ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে এভাবেই উপস্থাপন করছেন যে আবু বকর সিদ্দিকের প্রতি ভালোবাসার কারণেই তিনি আয়েশাকেও সবচেয়ে বেশি ভালোবাসছেন। এবং আবু বকর সিদ্দিকের পরিবারের মধ্যে থাকা বরকত সম্পর্কে আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম, দ্বিতীয় পর্বে তাদের সম্পূর্ণ পরিবার ছিল একটি বরকতময় পরিবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দের মানুষ, আয়েশার পিতা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে সবচেয়ে পছন্দের মানুষ, এত বরকতময় ছিল সেই পরিবারটি। আবু বকর সিদ্দিকের মর্যাদার প্রসঙ্গে আরেকটি ঘটনা আমরা দেখতে পাই। আবু বকর সিদ্দিক হচ্ছেন সেই ব্যক্তি যাকে জান্নাতের সকল দরজা থেকে ফেরেশতাগণ আহ্বান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায়কারী তাকে সালাতের দরজা থেকে আহ্বান করা হবে জান্নাতে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাকে জিহাদের দরজা দিয়ে আহ্বান করা হবে, যে সদাকা করেছে তাকে সদাকার দরজা থেকে, দান খয়রাতের দরজা থেকে ডাকা হবে, যে ব্যক্তি সিয়াম পালন করেছে তাকে সিয়ামের দরজা থেকে, রায়্যান থেকে আহ্বান করা হবে। ফেরেশতাগণ তাদেরকে ডাকবেন যে আপনারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন। আবু বকর সিদ্দিক তার অন্তরে কী ছিল সেই সময়? আবু বকর সিদ্দিক তখন জিজ্ঞাসা করলেন, এমন কোনো ব্যক্তি কি হবে যাকে সমস্ত দরজাগুলো থেকেই ডাকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এবং আমার আশা, আমার ধারণা, আপনি হবেন তাদের মধ্যে যাদেরকে সবগুলো দরজা দিয়েই ফেরেশতাগণ ডাকবেন যে আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। এই ঘটনার মাধ্যমে আবু বকর সিদ্দিকের আরেকটি মানসিকতা আমাদের সামনে ফুটে ওঠে যে তিনি সবসময় ভালোর সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চেষ্টা করতেন। যে কোনো একটি দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারলে কোনো একজন ব্যক্তি ধন্য হয়ে যাবে, কিন্তু আবু বকর সিদ্দিক চাচ্ছিলেন যে সকল দরজা দিয়েই যদি তাকে আহ্বান করা হতো, সালাতের দরজা, জিহাদের দরজা, সাদাকার দরজা, সিয়ামের দরজা। আবু বকর সিদ্দিকের ইলম সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করতে চাই। আবু বকর সিদ্দিকের ইলম সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা বা ঐক্যমত্য রয়েছে যে আবু বকর সিদ্দিক তিনি এই উম্মার শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, এবং এই বিষয়ে আবু বকর সিদ্দিক অর্জন করেছেন, ইলম অর্জন করেছেন রসুল্লাহ সাল্লাহ আসলামের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটানোর মাধ্যমে। আবু বকর সিদ্দিক যেভাবে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে কাছে পেয়েছেন, যেভাবে সাহচর্য লাভ করেছেন, যত লম্বা সময় পেয়েছেন, এটা দ্বিতীয় কোনো সাহাবা লাভ করতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে প্রত্যেক দিন অন্তত একবার বা দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আবু বকরের মধ্যে সাক্ষাৎ ঘটত। এবং হিজরতের ঘটনা থেকে আমরা জানি মদিনায় পৌঁছার আগ পর্যন্ত সেই এগারো দিনের সফরে একমাত্র যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সার্বক্ষণিক ছিলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। মদিনায় আসার আগে সেই মক্কার প্রথম দিন থেকেই, ইসলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রচার করতে শুরু করলেন, সেই দিন থেকেই আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছায়াসঙ্গীর মতোই ছিলেন। এবং মদিনার বিভিন্ন ঘটনাতেও আমরা দেখতে পাই এশার সালাতের পরেও আবু বকর সিদ্দিক বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে সময় নিতেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে থাকা নবুয়তের ইলম, সেই ইলম থেকে পান করার সৌভাগ্য আবু বকর সিদ্দিক অর্জন করেছিলেন। এবং বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম তারা বিভিন্ন বিষয় জানার জন্য এবং বোঝার জন্য আবু বকর সিদ্দিকের কাছেই আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যখন ওফাত হয়ে গেল সেই পরিস্থিতিকে আবু বকর সিদ্দিক কীভাবে নিয়ন্ত্রণ করেছিলেন সেটা আমরা আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কোথায় দাফন করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাসূলের হাদিস অনুসারে। মিরাসের ঘটনা, সম্পত্তি উত্তরাধিকার কীভাবে বণ্টন করা হবে এই বিষয়টি এমনকি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনিও জানতেন না, এই বিষয়ে ইলম ছিল আবু বকর সিদ্দিকের কাছে, তিনি এই বিষয়টিকে সমাধান করে দিয়েছিলেন। এবং একের পর এক ঘটনা, প্রত্যেকটি ঘটনায় আবু বকর সিদ্দিকের ইলমের শ্রেষ্ঠত্ব, দিনের বুঝ, আবু বকর সিদ্দিকের ফিক এটা বিজয়ী হয়েছে। ওসামার বাহিনীকে প্রেরণ করার ঘটনা, জাকাত অস্বীকারী ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ঘটনা, এবং খিলাফার বিষয়টি, এটা যে কুরাইশদের মধ্যে থাকবে, সাদ ইবনে উবাদাকে আবু বকর সিদ্দিক বলেছিলেন যে তুমি সেই সময় উপস্থিত ছিলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলেছিলেন, কাজেই বহু ঘটনা যেগুলো নিঃসন্দেহে আমাদের সামনে উপস্থাপন করে আবু বকর সিদ্দিক এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিষয়ে ইজমা যে আবু বকর সিদ্দিক তিনি এই উম্মতের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। আবু বকর সিদ্দিকের মধ্যে ফরাসত ছিল, অর্থাৎ আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ছিল, যে বিষয়টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করে বলেছেন যে তোমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের, ইমানদারদের ফিরাসাত বা অন্তর্দৃষ্টি থেকে সাবধান থাকো, কারণ একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূরের মাধ্যমে সে দেখতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিকের মধ্যে এই ধরনের অন্তর্দৃষ্টি দিয়েছিলেন, বিভিন্ন ঘটনাকে আবু বকর সিদ্দিক বুঝতে পারতেন এবং বিভিন্ন বিষয়ে তিনি দূরদর্শিতা লাভ করেছিলেন। একটি ঘটনায় আমরা দেখতে পাই যখন আবু বকর সিদ্দিক তিনি মৃত্যুরোগে আক্রান্ত অসুস্থ অবস্থায়, সেই সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকেছিলেন এবং ডেকে বলেছিলেন তার সম্পত্তির ওয়ারিস বণ্টন করে তিনি বলেছিলেন যে এই সম্পদ ওয়ারিসদের মধ্যে এবং আমার পরে এই সম্পদ তোমার দুই ভাই এবং দুই বোন আল্লাহর কিতাব অনুসারে তারা লাভ করবে, সেগুলো বণ্টন হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সময় দেখলেন যে তার শুধুমাত্র একজনই বোন রয়েছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজেই আয়েশা বললেন যে আমার বোন আরেকজন কে হবেন? আবু বকর সিদ্দিক বললেন যে তোমার সৎ মা খারিজা, তিনি গর্ভবতী। এবং আবু বকর বলছেন যে আমার ধারণা তার গর্ভ থেকে তোমার দ্বিতীয় বোন জন্ম লাভ করবে। আবু বকর সিদ্দিক মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে আবু বকর সিদ্দিকের সেই অন্তর্দৃষ্টি, দূরদর্শিতা সেটাই সঠিক হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সৎ মা খারিজা থেকে একজন বোন লাভ করেছিলেন। কাজেই আবু বকর সিদ্দিক সেই বিষয়টিকে আগেই বুঝতে পারছিলেন। ইলম প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম এবং ইলমের একটি অংশ হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা। আবু বকর সিদ্দিক তার মধ্যে এই যোগ্যতা এবং ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। সাধারণভাবে আমরা অনেক সময় মনে করে থাকি যে স্বপ্ন আসলে একটি গুরুত্বহীন বিষয়, আমরা অনেক ধরনের স্বপ্ন দেখি এবং সেগুলোকে আমরা খুব একটা গুরুত্ব সহকারে গ্রহণ করতে চাই না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে সেখানে স্বপ্নের বিষয়টিকে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। স্বপ্নের তাবির এটা ইলমে নবুয়াতের একটি শাখা, এবং একটি হাদিসে একজন মুমিনের ভালো স্বপ্নকে নবুয়াতের 43 ভাগের এক ভাগ বলা হয়েছে। কাজেই স্বপ্ন বিভিন্ন রকমের রয়েছে, একটি স্বপ্ন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আরেকটি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, এবং আরেক ধরনের স্বপ্ন আছে যেগুলো অর্থহীন, সাধারণ চিন্তাভাবনা, মানুষ সেগুলোকে স্বপ্ন হিসেবে দেখে। কাজেই যেগুলো ভালো স্বপ্ন সেই স্বপ্নের গুরুত্ব ইসলামে রয়েছে। বিশিষ্ট তাবি ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দান করার বিষয়গুলোকে নিয়ে কিতাব লিখেছেন, তিনি নিজেও এই বিষয়ে পারদর্শী ছিলেন। তিনি লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর সিদ্দিকই হচ্ছেন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদানকারী ব্যক্তি। আবু বকর সিদ্দিক তিনি ভোর হলে বিভিন্ন ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্যে যদি কেউ কোনো ভালো স্বপ্ন দেখে থাকো তাহলে সেই জন্য সেটা আমাদেরকে বলে। এবং তিনি আরও বলতেন একজন মুসলিমের অজুরত অবস্থায় পবিত্র অবস্থায় কোনো ভালো স্বপ্ন দেখা, এটা আমার কাছে অমুক অমুক বিষয়ের থেকেও বেশি প্রিয়, বেশি দামি। কাজেই যে কোনো একজন মুসলিম যখন তিনি ঘুমাতে যান, সে অবস্থায় যদি তিনি অজুরত অবস্থায় থাকেন এবং তখন যদি তিনি একটি ভালো স্বপ্ন দেখেন, তাহলে সেই বিষয়টির বিশেষ গুরুত্ব রয়েছে। আবু বকর সিদ্দিক বলেছেন সেটা তার কাছে অনেক অনেক সম্পদের থেকেও বেশি প্রিয়। একটি ঘটনায় আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকেই আবু বকর সিদ্দিক তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিলেন। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং আসার পরে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো। সে বলল যে আমি রাতে একটি স্বপ্ন দেখেছি যে একটি মেঘের খণ্ড ছায়া দিচ্ছে এবং সেই মেঘ থেকে ফোঁটা ফোঁটা ঘি এবং মধু বৃষ্টি হচ্ছে এবং লোকেরা সেই ঘি এবং মধুগুলোকে দুই হাতে রাজলা ভরে গ্রহণ করে নিচ্ছে। কেউ কেউ বেশি গ্রহণ করছে, কেউ কেউ কম গ্রহণ করছে। আমি দেখলাম যে এরপর একটি রশি জমিন থেকে আসমান পর্যন্ত সেটা পৌঁছে গেল এবং সেই ব্যক্তি বলছে আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেই রশি ধরে একেবারে উপরে উঠে গেলেন। আপনার পরে আরও একজন ব্যক্তি সেই রশি ধরলেন এবং তিনিও উপরে উঠে গেলেন। এরপর আরও একজন, তৃতীয় একজন ধরলেন এবং তিনিও উঠে গেলেন। এরপর অন্য এক ব্যক্তি ধরতে সেই রশি ছিঁড়ে গেল। এরপর সেই রশিটি আবার জোড়া লাগল। আবু বকর সিদ্দিক স্বপ্নের কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক, উৎসর্গ হোক, আল্লাহর কসম আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলার সুযোগ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে অনুমতি দিলেন, আবু বকর সিদ্দিক ব্যাখ্যা বলে দিলেন। আবু বকর সিদ্দিক বললেন মেঘের খণ্ড হলো ইসলাম, মধু এবং ঘি যা তুমি বৃষ্টি হতে দেখেছো মেঘ থেকে সেটা হচ্ছে কুরআন এবং সেগুলোকে এক এক করে নাজিল হচ্ছে বৃষ্টির মতো। লোকেদের মধ্যে কেউ কেউ সেটাকে বেশি গ্রহণ করছে, কেউ কম গ্রহণ করছে। এবং আসমান থেকে জমিন পর্যন্ত যে বিশাল রশিকে তুমি দেখেছ সেটা হচ্ছে হক এবং সত্য, যার উপর আপনি ইয়া রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত রয়েছেন। আপনি সেটাকে আঁকড়ে ধরেছেন এবং এর মাধ্যমে আল্লাহ আপনাকে মর্যাদা বৃদ্ধি করেছেন। আপনার পরে আরও একজন ব্যক্তি সেই রশিকে আঁকড়ে ধরবে, সেও এর মাধ্যমে মহিমান্বিত হবে। এরপর তৃতীয় একজন, সেও মহিমান্বিত হবে। চতুর্থ একজন, সেও এই রশিকে আঁকড়ে ধরবে। কিন্তু এরপর, অর্থাৎ চারজনের পর, এই রশি ছিঁড়ে যাবে। এরপর আবার এই রশিকে একসময় জোড়া লাগানো হবে এবং যার মাধ্যমে হবে সেও মর্যাদাবান হবে, মহিমান্বিত হবে। ব্যাখ্যা দেওয়ার পর আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি সঠিক বলেছি না ভুল বলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিছু বিষয় সঠিক বলেছ, কিছু বিষয় ভুল বলেছ। আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমাকে কোনো ত্রুটি ভুল হয়েছে আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুকসিম, কসম করো না, দোহাই দিও না। আদি এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিক তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলম দিয়েছিলেন। প্রাসঙ্গিকভাবে জেনে রাখা ভালো যে নবী ছাড়া অন্যান্য ব্যক্তিদের যে স্বপ্নগুলো সেগুলো শরীয়তে দলিল নয়। নবীদের স্বপ্ন সকল অবস্থায় সেটা ওহির অন্তর্ভুক্ত, নবীদের স্বপ্ন শরীয়তের দলিল। তবে বাকি মানুষদের স্বপ্ন শরীয়তে দলিল নয়, তবে সেগুলোকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা বিশারা হিসেবে গ্রহণ করা যায়। আরেকটি ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করেই বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইহাকির হাদিসটি এসেছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি স্বপ্নে দেখলাম অনেকগুলো কালো বকরি আমার পেছনে পেছনে চলছে, এরপর অনেকগুলো সাদা বকরি কালো বকরিগুলোর সঙ্গে পেছনে পেছনে চলছে, একত্রে মিশে গেল এবং এমনভাবে কালো বকরিগুলোর সঙ্গে মিশে গেল যে কালো বকরিগুলোকে আর দেখাই যাচ্ছিল না। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কালো বকরিগুলো হচ্ছে আরব লোকেরা যারা প্রচুর হারে ইসলাম গ্রহণ করবে, আর সাদা বকরিগুলো হচ্ছে অনারব, তারাও এত বিপুল পরিমাণ ইসলাম গ্রহণ করবে যে তাদের সংখ্যাধিক্যের কারণে একসময় আরবদেরকে আর দেখাই যাবে না। আরেকটি ঘটনা আমরা দেখতে পাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার স্বপ্ন দেখলেন যে তার কক্ষে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে তিনটি চাঁদ এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে পড়ে যাচ্ছে। আয়েশা সেই স্বপ্নের কথা আবু বকর সিদ্দিককে জানালেন। আবু বকর সিদ্দিক বললেন যে তোমার এই স্বপ্ন সত্য হবে এবং তোমার ঘরে পৃথিবীর তিনজন শ্রেষ্ঠ ব্যক্তিকে সমাধিস্থ করা হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায় এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়, আবু বকর সিদ্দিক বলেছিলেন যে আয়েশা, ইনি হচ্ছেন তোমার সবচেয়ে উত্তম চাঁদ, তিনি হচ্ছেন তিনজনের একজন। পরবর্তীতে বাকি দুইজন সম্পর্কে আমরা জানি, যাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু কক্ষে দাফন করা হয়েছিল তারা হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবু বকর সিদ্দিক সম্পর্কে আরেকটি ঘটনা, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যে দোয়াটি আমি সালাতে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সেই দোয়াটি শিক্ষা দিলেন যেটা আমরাও সালাতে পড়ে থাকি, দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ইলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের আবেদনের প্রেক্ষিতেই এই দোয়াটি তাকে শিখিয়েছিলেন। কাজেই আমরা সালাতে এই দোয়াটি পড়ি এবং এই দোয়ার সঙ্গে যার স্মৃতি জড়িত তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। দোয়ার অর্থ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি প্রচুর জুলুম করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি এবং আপনি ছাড়া এই গুনাহগুলোকে সীমা লঙ্ঘনগুলোকে ক্ষমা করার মতো দ্বিতীয় কেউ নেই, কাজেই আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন, কারণ আপনি হচ্ছেন গাফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। চমৎকার একটি সংক্ষিপ্ত দোয়া এবং এই দোয়ার মধ্যে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে বান্দা নিজের গুনাহের স্বীকারোক্তি। দোয়ার আদবের সঙ্গে এই বিষয়টি সম্পূর্ণভাবে মিলে যায়। দোয়ার প্রথম বিষয়ে দোয়াতে শুরুতেই যখন কোনো বান্দা নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্বীকার করে নেয় সেই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে থাকেন। ইউনুস আলাইহিস সালামের সেই দোয়াকে আমরা জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেখানেও ইউনুস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটে ছিলেন নিজের দুর্বলতার কথা প্রকাশ করে ইউনুস আলাইহিস সালাম নিজেকে বিনীত করে আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং এই ধরনের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আবু বকর সিদ্দিকের মর্যাদা প্রসঙ্গে বিভিন্ন ঘটনা, টুকরো ঘটনা, হাদিস এগুলোকে আমরা উল্লেখ করেছি এবং শেষ দিকে আমরা আমাদের পুরো সিরিজের কিছু পর্যালোচনা উপস্থাপন করতে চাই এবং একটি ঘটনা বাকি রয়েছে যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে আবু বকর সিদ্দিকের ওফাতের ঘটনা, সেটা আমরা আমাদের আলোচনার শেষ অংশে যুক্ত করে দিচ্ছি। প্রথমত এই সিরিজকে সামনে রেখে আমরা বলতে চাই যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আবু বকর সিদ্দিকের জীবন এবং সময়কে উপস্থাপন করার জন্য এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। জ্ঞান বা ইলমের বিভিন্ন স্তর রয়েছে। যখন কোনো ইলমকে আমরা বুঝি এবং কাজে লাগাতে পারি সেটাই হচ্ছে উদ্দেশ্য এবং সফলতা। কাজেই প্রাথমিক স্তর হচ্ছে প্রথমে প্রাথমিক পর্যায়ে ঘটনাগুলোকে জানা, ফ্যাক্টগুলোকে জানা যে আসলে কী ঘটেছিল, সত্য ঘটনাগুলো কী, সাহাবাদের সময় কী কী ঘটনা ঘটেছিল, এটা হচ্ছে একেবারে প্রাথমিক স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে সেই ঘটনাগুলোকে বোঝার চেষ্টা করা, অর্থাৎ কী ঘটেছে এর পরের প্রশ্ন হচ্ছে কেন ঘটেছে, কীভাবে ঘটেছে, বিশ্লেষণগুলো কী এবং সাহাবায়ে কেরামের আদর্শ কী ছিল, তাদের চিন্তাভাবনা চেতনা কী ছিল। তৃতীয় পর্যায়ে হচ্ছে কী ঘটেছে এবং কেন ঘটেছে এতটুকু জানার পর সেই ঘটনাগুলোর শিক্ষাগুলোকে গ্রহণ করা এবং নিজেদের জীবনে সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করা, প্রতিষ্ঠা করা। কাজী আবু বকর সিদ্দিক এবং সাহাবায়ে কেরামের সময় সংঘটিত সেই ঘটনাগুলোর দিকে যখন আমরা আবারও পেছন ফিরে তাকাই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই। প্রথম বিষয় হচ্ছে যে কীভাবে আবু বকর সিদ্দিকের সময়ে মুসলিম বাহিনী তারা সকল পরাশক্তির বিরুদ্ধে এত দ্রুত বিজয়ী হচ্ছিল। মজার বিষয় হচ্ছে রোমানরাও নিজেরা এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী ছিল এবং তারা তাদের সেই আরব খ্রিস্টানদেরকে গোপনে স্পাই হিসেবে নিয়োগ করে দিত যে তোমরা মুসলিম শিবির ঘুরে এসে আমাদেরকে জানাও যে মুসলিমদের শক্তির উৎস কী, কেন তারা বিজয় লাভ করছে। একটি ঘটনা আগের আলোচনাতে আমরা উল্লেখ করেছিলাম যে মুসলিম বাহিনী পরিদর্শন করে সেই আরব খ্রিস্টান রিপোর্ট পেশ করেছিল রোমান সেনাপতির কাছে যে এই লোকেরা তারা হচ্ছে ফুরসান আল নাহার এবং রুহবান আল লাইল, অর্থাৎ দিনের বেলায় তারা অশ্বারোহী যোদ্ধা কিন্তু রাতের বেলায় তারা দরবেশের মতো জায়নামাজে ইবাদত করে রাত কাটিয়ে দেয়। এবং আরও একটি বিষয়, তাদের শাসকের ছেলেও যদি অপরাধ করে, চুরি করে কিংবা জিনা করে, অবশ্যই তারা তাকে শাস্তি প্রদান করে, অর্থাৎ তারা তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, জাস্টিস প্রতিষ্ঠা করেছে, এমনকি তাদের প্রধান ব্যক্তি নেতার ছেলেও যদি অপরাধ করে তাকে তারা শাস্তি প্রদান করে। এগুলো ছিল মুসলিমদের নৈতিক শক্তির উৎস যার মাধ্যমে তারা রোমান কিংবা পারস্য সকলের বিরুদ্ধে বিজয় অর্জন করছিল। হেরাক্লের একটি ঘটনায় আমরা দেখতে পাই ইয়ারমুকের যুদ্ধে যখন রোমান বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হল সেখানে 2,500 রোমান বাহিনী বিপরীতে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 40,000 বা 45,000, তাদের বিরুদ্ধে শক্তিশালী প্রশিক্ষিত রোমান বাহিনী পরাজিত হল। হেরাক্ল লোকেদেরকে জিজ্ঞাসা করলো যে তোমাদের ধ্বংস হোক, তোমরা বলো কীভাবে তোমরা পরাজিত হলে, যাদের সঙ্গে তোমরা লড়াই করলে তারাও কি তোমাদের মতো মানুষ নয়? সৈনিকরা জবাব দিল যে হ্যাঁ অবশ্যই। সম্রাট জিজ্ঞাসা করলেন তোমরা কি তাদের থেকে সংখ্যায় বেশি ছিলে না? তারা বললো হ্যাঁ অবশ্যই আমরাই বেশি ছিলাম, প্রত্যেকটি যুদ্ধক্ষেত্রেই আমরা তাদের থেকে অনেক অনেক বেশি ছিলাম। হেরাক্ল জিজ্ঞাসা করলো তাহলে তোমরা পরাজিত হলে কেন, কী কারণে? তখন তাদের মধ্যে থাকা একজন বয়স্ক বিজ্ঞ ব্যক্তি জবাব দিয়ে বলল হে রোমের বাদশাহ, এর কারণ হচ্ছে ওই লোকেরা অর্থাৎ মুসলিমরা তারা রাত কাটিয়ে দেয় আল্লাহর ইবাদত করে, দিনের বেলায় তারা সিয়াম পালন করে, রোজা রাখে, তারা তাদের মধ্যে কথা দিলে সে কথাকে রক্ষা করে, অঙ্গীকার রক্ষা করে, তারা সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজে বারণ করে, বাধা দেয় এবং নিজেদের মধ্যে তারা প্রতিষ্ঠা করেছে ন্যায় বিচারকে। আর বিপরীতে আমাদের অবস্থা হলো আমরা মদ পান করি, জিনা করি, হারামে লিপ্ত হই, কথা দিলে কথা রাখি না, অঙ্গীকার ভঙ্গ করি, ওয়াদা ভঙ্গ করি, আমরা অযথা রাগ জেদ করি, অন্যায় বিচার করি, রাগান্বিত ক্ষোভের কারণে বিভিন্ন নির্দেশ প্রদান করি এবং জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করি। সেই মন্তব্যের পর রোমান সম্রাট মন্তব্য করেছিলেন, তুমি যা বলেছ সেটাই হচ্ছে মূল কারণ, তুমি সত্য কথাই বলেছ। কাজেই সেগুলোই ছিল সাহাবা একরামদের শক্তির উৎস। একদিকে তারা ছিলেন আল্লাহ প্রেমিক, আল্লাহর প্রতি ইবাদতকারী, রুহবান, দরবেশের মতো রাত কাটিয়ে দিতেন আল্লাহর ইবাদতে, দিনের বেলায় তারা সিয়াম পালন করতেন। আরেকদিকে তারা ছিলেন ফুরসান আন্নাহার, অশ্বারোহী যোদ্ধা, দিনের বেলায় তারা যুদ্ধ করতেন, জিহাদ করতেন। কাজে যতক্ষণ পর্যন্ত আমরা সাহাবা একরামদের সেই আদর্শের দিকে ফেরত না যাব, যেই শক্তির মাধ্যমে তারা পৃথিবীর সমস্ত কুফর শক্তিকে পরাজিত করেছিলেন, নির্মূল করেছিলেন, ততক্ষণ পর্যন্ত উম্মার অবস্থার পরিবর্তন ঘটবে না। এই প্রসঙ্গে শায়খ নাসির আল ফাহাদ তার একটি চমৎকার উক্তি তিনি দিয়েছেন। তিনি বলেছেন, মুসলিমরা পৃথিবী জয় করেছিল ওমারের ন্যায়পরায়ণতা, মুয়াজের ফিক, আবু হুরায়রার হাদিস এবং আবু জার এর জুহুদের মাধ্যমে, এবং খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস, সংগ্রাম এবং জিহাদের মাধ্যমে। মুসলিমরা ইবনে সিনার অবদান, আল রাজির বুদ্ধি বিচক্ষণতা, হাইসামের অপটিক লেন্স কিংবা আল ফারাবির বাদ্যযন্ত্র দিয়ে পৃথিবী বিজয় করেনি। সুতরাং লক্ষণীয় বিষয় হচ্ছে যে সাহাবায়ে কেরাম তারা ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, পরবর্তী লোকেরা সেই ভিত্তিকে সুশোভিত করেছেন। কাজেই প্রাথমিক অবদান ছিল সাহাবায়ে কেরামদের, সাহাবায়ে কেরামদের অবদানের মাধ্যমেই ইসলাম পৃথিবীতে চতুর্দিকে ছড়িয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। কাজেই যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদের মত এবং পথের উপর আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত না করব, এই উম্মার বর্তমান লাঞ্ছনার অবসান ঘটবে না। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যায় আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব ও সাহাবায়ে কেরামদের ঘটনাগুলোকে সামনে রেখে। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে তারা যে যুদ্ধগুলো পরিচালনা করেছিলেন রোমান কিংবা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে, সেই যুদ্ধগুলোর উদ্দেশ্য কী ছিল, লক্ষ্য কী ছিল, এবং সেই সময় তারা কীভাবে দাওয়াত পরিচালনা করেছিলেন। তারা তো সরাসরি রোম পারস্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন, তাহলে তাদের দাওয়াতের বাধ্যবাধকতা তারা কীভাবে আদায় করেছিলেন, কিংবা যখন তারা যুদ্ধের বাহিনীগুলোকে প্রস্তুত করছিলেন সেই সময়ে যোদ্ধা নিয়োগের নিয়ম কী ছিল। প্রথম বিষয় যুদ্ধের উদ্দেশ্য, সেই দিকে আমরা দালিলিক জবাব দেখতে পাই আবু বকর সিদ্দিকের চিঠিতেই। আবু বকর সিদ্দিক যে চিঠিগুলো পাঠিয়ে লোকেদেরকে উদ্বুদ্ধ করছিলেন, যেমন ইয়েমেনে তিনি চিঠি পাঠিয়েছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে, সেখানে আবু বকর সিদ্দিক লিখেছেন, ওয়ালা ইয়াজালুল জিহাদা লি আহলি আদাওয়াতি হাত্তা ইয়াদিনু বিদিনিল হাক্কি ওয়া ইউকিরু বিহুকমিল কিতাব। আবু বকর সিদ্দিক বলেছেন, শত্রুদের বিরুদ্ধে জিহাদ চলতে থাকবে যতক্ষণ না তারা সত্য দিন গ্রহণ করে নেয় এবং আল্লাহর কিতাবের ফয়সালাকে মেনে নেয়, স্বীকার করে নেয়। এখন আবু বকরের এই উক্তিকে সামনে রেখে আমাদের বর্তমান সময়ে আমাদের মধ্যে প্রচলিত যে দিনের বুঝ সেটাকে উপস্থাপন করে যদি আমরা দেখি, তাহলে কি আমরা এভাবে দেখি না যে আবু বকর সিদ্দিক তিনি বলছেন যে যতক্ষণ না সত্য দিন গ্রহণ করে এবং আল্লাহর কিতাবের ফয়সালা স্বীকার করে নেয় ততক্ষণ পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে জিহাদ চলতে থাকবে, এটা কি এক ধরনের জোর জবরদস্তি নয়? একদিকে কোরআনে আমরা আয়াত দেখতে পাই, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, লা ইকরাহা ফিদ দিন, দিনের বিষয়ে কোনো জোর জবরদস্তি চলে না। আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি কি মানুষকে বাধ্য করবেন, জোর জবরদস্তি করবেন ঈমান আনার জন্য? আল্লাহ যদি চাইতেন তাহলে পৃথিবীর বুকে যারা রয়েছে সবাই ঈমান আনতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তাহলে হে নবী আপনি কি বাধ্য করবেন লোকেদেরকে ঈমান আনার জন্য? কাজে দুইটি বিষয়ে যেন আপাত দৃষ্টিতে একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে চলে আসে, এর মধ্যে সমন্বয় কীভাবে ঘটানো যেতে পারে? আবু বকর সিদ্দিক যেভাবে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন কিংবা রোম পারস্যের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছেন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রোম বা পারস্য তারা তো মদিনায় কোনো আক্রমণ করেনি। সর্বোচ্চ একজন ব্যক্তি এতটুকু বলতে পারে যে হ্যাঁ, হয়তো বা তাদের মধ্যে ভাবনাচিন্তা ছিল, তারা মদিনাকে আক্রমণ করত, পরিকল্পনা করত, কিন্তু এরপরেও সেই ভাবনা চিন্তার কারণে আবু বকর জিহাদ পরিচালনা করেছেন, আর সেই জন্য এই জিহাদকে আমরা রক্ষণাত্মক জিহাদ বলবো, এটা কখনোই কোনোভাবেই প্রতিষ্ঠা করা যায় না। কাজেই সব ক্ষেত্রেই সেই যুদ্ধগুলো ছিল আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে পরিচালিত প্রি এমটিভ স্ট্রাইক, বা তিনিই আগ বাড়িয়ে হামলা পরিচালনা করেছেন, অর্থাৎ স্পষ্টতই সেগুলো ছিল আক্রমণাত্মক জিহাদ। রোম পারস্যে তিনি সরাসরি যুদ্ধের বাহিনী পাঠিয়ে দিয়েছেন, সেনাপতিদের মাধ্যমে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন, হয় ইসলাম গ্রহণ করো অথবা আমাদের আনুগত্য মেনে জিজিয়া প্রদান করো, অন্যথায় তরবারি। কাজে আবু বকর সিদ্দিক বা ওমর তারা যে যুদ্ধগুলো করেছেন খিলাফতকালে সেগুলোর জন্য রোম কিংবা পারস্য থেকে কোনো ধরনের উস্কানি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে উল্লেখ করেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এই জন্য আদেশ করা হয়েছে যেন আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করি যতক্ষণ না তারা এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই হাদিসের মান হচ্ছে এটি মুতাওয়াতির হাদিস, হাদিসের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ মান, এর থেকে বিশুদ্ধ আর কোনো সনদ হতে পারে না। প্রায় সকল হাদিস গ্রন্থে এই হাদিসটিকে উল্লেখ করা হয়েছে, বারো জনের বেশি সাহাবি হাদিসটিকে বর্ণনা করেছেন এবং এই হাদিসের মান হচ্ছে মুতাওয়াতির বা সহি এর সর্বোচ্চ লেভেল। কাজেই যে কোনো বিষয়কে বুঝতে হলে, সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হলে প্রথমে সেই বিষয়ে বর্ণনা করা সমস্ত দলিলগুলোকে একত্রিত করতে হয়, সমস্ত আয়াত এবং হাদিসগুলোকে একত্রিত করতে হয়, এরপর বুঝতে হয় যে সেই বিষয়ে সিদ্ধান্ত কী। কাজেই জিহাদের সেই বিষয়গুলোকে সমস্ত দলিলগুলোকে একত্রিত করলে একদিকে আমরা দেখতে পাই লা ইকরাহা ফিদ দিন, দিনে কোনো জোর জবরদস্তি নেই, এই ধরনের আয়াতগুলো রয়েছে, এরপর রয়েছে যে আপনি কি লোকেদেরকে বাধ্য করবেন যেন তারা মুসলিম হয়ে যায়, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আবার আরেক দিকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াতির হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে উমিরতু আন উকাতিলা নাস, আমাকে আদেশ করা হয়েছে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং আরও রয়েছে সূরা আনফালের 39, সূরা তাওবার 29, এই ধরনের আয়াতগুলো যেখানে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের নির্দেশ দিয়েছেন। কাজেই সমন্বয় কীভাবে ঘটতে পারে, ইমাম ইবনে হাজার আল আসকালানি উল্লেখিত হাদিসটির ব্যাখ্যা দিয়ে বলেছেন, হাদিসের বিভিন্ন অর্থ ব্যাখ্যা করার পর তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরে যারা তার স্থলাভিষিক্ত অর্থাৎ যারা খলিফা, তারা ততক্ষণ পর্যন্ত লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, লড়াই করবেন, যতক্ষণ না হয় তারা ইসলাম গ্রহণ করবে অথবা ইসলামের শাসনের অধীনে চলে আসবে, কুরআনের অধীনে চলে আসবে, যেমন জিজিয়া প্রদান করার মাধ্যমে অমুসলিম থেকে গিয়ে। কাজেই এই কথার অর্থ হচ্ছে জিহাদের উদ্দেশ্য বা লক্ষ্য পারপাস হলো সমস্ত বিধানগুলোকে, সমস্ত শাসন ব্যবস্থা, সমস্ত কুফুরি সরকার ব্যবস্থাকে নির্মূল করা যেগুলো আল্লাহর আইনের বিপরীত, কোরআনের বিপরীত, এবং এই জন্য জোর জবরদস্তি করা বৈধ এবং এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক। অপরদিকে মানুষদেরকে মুসলিম বানানো, তাদেরকে মুসলিম হওয়ার জন্য জোর জবরদস্তি করা, এটা ইসলাম সমর্থন করে না। কাজেই সেই সমস্ত ব্যক্তিরা যখন তারা ইসলামের বিধানকে মেনে নিবে, কোরআনের বিধানকে মেনে নিবে, সেই ক্ষেত্রে তারা অমুসলিম থেকে যাওয়ার স্বাধীনতা লাভ করবে এবং সেটা ঘটবে জিজিয়া প্রদানের মাধ্যমে, আল্লাহর বিধানকে মেনে নেওয়ার মাধ্যমে, ইসলামী শাসনের প্রাধান্যকে মেনে নেওয়ার মাধ্যমে। কাজেই কাউকে মুসলিম বানানোর জন্য জোর জবরদস্তি করা এটা বৈধ নয়, কারণ ইমান এমন একটি বিষয়, এটা ভিতরের বিশ্বাসের সঙ্গে জড়িত, জোর জবরদস্তি করে কাউকে মুসলিম বানানো যায় না এবং এটা ইসলামে বৈধও নয়। অপরদিকে এই বিষয়ের উপরে লোকেদেরকে অবশ্যই বাধ্য করতে হবে, সেটা হচ্ছে জমিন আল্লাহর, কাজেই সেখানে বিধান চলবে একমাত্র আল্লাহর। কাজেই কোনো লোকেরা যখন এটাকে মেনে নেয়, পরবর্তীতে সে তার ইচ্ছা মতো বিভিন্ন ধর্ম পালন করার, দুনিয়াতে স্বাধীনতা লাভ করবে, কিন্তু পরবর্তীতে আখিরাতে অবশ্যই তাকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। কাজেই আবু বকর সিদ্দিক তার খিলাফতকালে যে যুদ্ধগুলো করেছেন রোম বা পারস্যে, সেখানে তিনি যুদ্ধগুলো করেছেন ওই সকল ভূমিতে থাকা কুফুরি সরকার ব্যবস্থাকে, শাসন ব্যবস্থাকে নির্মূল করার জন্য, এবং পরবর্তীতে সেখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পর ব্যক্তিগতভাবে কাউকে মুসলিম হওয়ার জন্য কোনো ধরনের জোর জবরদস্তি করা হয়নি। যে কারণে আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে বছরের পর বছর ধরে সেই ভূমিগুলোতে যুগ যুগ ধরে অমুসলিমরা বসবাস করে এসেছে, হাজার বছর ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, আবু বকর সিদ্দিকের সময় থেকে সেই সমস্ত ভূমিতে যারা খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, এখনও সেই হাজার বছর ধরে তারা সেখানে বসবাস করছে, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই সমস্ত অঞ্চলগুলোতে। কাজেই যদি ব্যক্তিগতভাবে তাদেরকে ইসলাম গ্রহণের জন্য বাধ্য করা হতো, তাহলে এই সমস্ত ধর্মীয় সংখ্যালঘুরা তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। অথচ 1400 বছর ধরে সেই ভূমিতে ইসলামের পরেও তারা তাদের ধর্ম নিয়েই টিকে আছেন, কারণ তারা ছিলেন আহলুল জিম্মা, ইসলামী শাসনের অধীনে থাকা মুসলিম নাগরিক। তারা মেনে নিয়েছিলেন জমিন আল্লাহর এবং জমিনের বিধান রীতিনীতি এগুলোও হবে আল্লাহর বিধান অনুসারে, এবং এটাকে মেনে নিয়ে জিজিয়ার প্রদানের মাধ্যমে তারা স্বাধীনভাবেই তাদের ধর্ম পালন করেছেন। আরেকটি বিষয়, সাহাবা ইকরাম তারা কীভাবে দাওয়া পরিচালনা করেছিলেন, তারা কি তাদের রোমান কিংবা পারস্যের ভূমিতে দাওয়া পরিচালনা করার জন্য অমুসলিমদের অঞ্চলে তারা দাওয়া দিবেন, তাবলিগি মিশন পাঠাবেন, এই জন্য কি হেরাকলের কাছে অনুমতি চেয়েছিলেন বা পারস্য সম্রাটের কাছে যে আমরা তোমাদের এলাকায় এসে ইসলাম প্রচার করতে চাই, তোমরা আমাদেরকে অনুমতি প্রদান দান করো, কিংবা রোমান পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে সাহাবা ইকরাম কি সকল নাগরিকদের কাছে এক এক করে সবার কাছে পৌঁছিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। কাজেই যদি আমরা প্রশ্ন করি যে রোম বা পারস্য আক্রমণের পূর্বে কি কোনো তাবলিগি দল সেখানে পাঠানো হয়েছিল, দাওয়াতের কোনো দল পাঠানো হয়েছিল, এর জবাব না বোধক না। এই বিষয়ে সামনে রাখা একটি প্রশ্নকে চমৎকার জবাব দিয়েছেন মুফতি জাকি ওসমানী, তার বই ইসলাম এবং আধুনিকতা সেখান থেকে বিস্তারিত আমরা দেখে নিতে পারি। সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেভাবে দাওয়া নিয়ে মানুষের কাছে যেতেন, তারা প্রথমে যেতেন এবং প্রধানত যেতেন মানুষের উপরে যারা দায়িত্বশীল লোকেদের উপরে, যারা প্রধান ব্যক্তি, যারা নেতা তাদের কাছে। গণহারে সব মানুষের কাছে তারা পৌঁছাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠিয়ে লোকেদেরকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন, তিনি সরাসরি কাকে চিঠি দিয়েছেন? রোমের সম্রাটকে, পারস্যের সম্রাটকে এবং আরব খ্রিস্টানদের যারা প্রধান ব্যক্তি তাদেরকে। হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন আরব গোত্রের প্রধান ব্যক্তিদের কাছে। তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন তাদের প্রধান ব্যক্তিদের কাছে। কাজেই যে সমস্ত ব্যক্তিরা লোকেদের উপরে প্রধান ব্যক্তি, লোকেদের উপরে যাদের আদেশ নিষেধকে পরিচালনা করা হয়, সেই সমস্ত ব্যক্তিরা যখন ইসলামকে গ্রহণ করে, এর অর্থ হচ্ছে সকল মানুষই ইসলামকে গ্রহণ করে নিয়েছে। এবং তারা যখন প্রত্যাখ্যান করে, তাদের প্রত্যাখ্যান করা সকল মানুষেরই প্রত্যাখ্যান করা। কাজেই এই নীতির উপর ভিত্তি করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম তারা যুদ্ধ পরিচালনা করতেন এবং যুদ্ধগুলো, এবং এর উপর ভিত্তি করেই সেই যুদ্ধগুলোর ন্যায্যতা নির্ধারিত হয়েছে। কাজে যখন রোমের সম্রাট হেরাকল প্রত্যাখ্যান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে, তখন মুসলিমরা এই অধিকার পেয়েছে তাদের ভূমিতে থাকা সমস্ত রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার। একই কথা কিসরার ক্ষেত্রেও, পারস্য সম্রাটের ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও বা তাদের সাধারণ লোকেরা তাদের কাছে এক এক করে কোনো জামাত এসে ইসলামের কথা তাদের সামনে উপস্থাপন করেনি, কিন্তু এরপরেও সেই যুদ্ধগুলো ছিল বৈধ যুদ্ধ। এবং এটাই হচ্ছে আমাদের সামনে রেখে যাওয়া সাহাবায়ে কেরামদের লেগেসি এবং আদর্শ। এবং তৃতীয় ও শেষ পয়েন্ট, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সময় যাদেরকে মুসলিম মুজাহিদিনদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে কী স্ট্যান্ডার্ড অনুসরণ করেছিলেন বা কী কী ধাপ অনুসরণ করেছিলেন। অনেক সময় আমাদের মধ্যে আমরা এই ধরনের মানসিকতা দেখি, আমরা মনে করি যে যুদ্ধ বা জিহাদ বা লড়াই করা এটি শুধুমাত্র একটি পরবর্তী ধাপ। প্রথম ধাপ হচ্ছে তারবিয়া, নফসের জিহাদ, অনেক আধ্যাত্মিক উন্নতি অর্জন করা, আধ্যাত্মিক উন্নতির প্রস্তুতি। এরপরেই কোনো একজন ব্যক্তি সেই উৎকর্ষতা অর্জনের পর সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এরকম একটি ধারণা রয়েছে। কিন্তু এই ধারণার বিপরীতে যদি আবু বকর সিদ্দিকের সময়ে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনাগুলোকে দেখি, সেখানে আমরা কী দেখতে পাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, তখন যদি কোনো ব্যক্তি এসে ইসলাম গ্রহণ করত, তিনি সাথে সাথেই তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দিতেন। যুদ্ধে পাঠানোর আগে তাদেরকে কোনো ধরনের আধ্যাত্মিক উন্নতি, স্পিরিচুয়াল ট্রেনিং সেশনের ব্যবস্থা করা, লম্বা সময় ধরে এই ধরনের কোনো ব্যবস্থাপনা সেখানে ছিল না। যেমন উহুদের যুদ্ধের দিনের ঘটনা আমরা জানি, মুহাইরিজ তার ঘটনা রয়েছে। সে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যে আমি আপনাদের সঙ্গে যোগদান করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি মুসলিম নাকি অন্য কিছু। সেই ব্যক্তি কালেমার স্বাক্ষর প্রদান করলো। সে বলল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি লাভ করে সেই যুদ্ধে সামিল হয়ে গেল এবং যুদ্ধ করে সে শাহাদত বরণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন মুহাইরিজ খাইরি ইয়াহুদ, সেই ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। কাজেই মুহাইরিজের ঘটনা আমাদের সামনে রয়েছে। সে এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পায়নি, সে শুধুমাত্র কালেমা পড়েছে এবং যুদ্ধে সামিল হয়েছে, শাহাদাত অর্জন করেছে। কোনো সিয়াম ছিল না, সালাত ছিল না, শুধুমাত্র কালেমাই ছিল তার আমলনামায় এবং পরবর্তীতে সে শহীদ হয়ে গেল। কাজেই তার ক্ষেত্রে এই কথা কীভাবে প্রযোজ্য হতে পারে যে প্রথমে জিহাদ আল আকবর করে আসতে হবে, নফসের জিহাদ করতে হবে, এরপরেই তুমি বাস্তব যুদ্ধে সামিল হতে পারবে? ওলামায়ে কেরাম এই বিষয়গুলোকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নফসের জিহাদ, বড় জিহাদ, এগুলো স্পষ্ট বিদাত, নব উদ্ভাবিত বিষয়, যেগুলো শরীয়তের কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। তবে একই সঙ্গে আধ্যাত্মিক উন্নতি বা প্রস্তুতির ক্ষেত্রে এই কথাটিও সত্য, সেটা হচ্ছে যাদের মাধ্যমে ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে, যাদের মাধ্যমে এই দিনের অরিজিনাল ভিত্তি স্থাপিত হয়েছে, তাদের ক্ষেত্রে মক্কায় 13 বছর ধরে স্পেশাল ট্রেনিং সেশনের ব্যবস্থাপনা ছিল। কারণ যুদ্ধ বা জিহাদ এমন একটি বিষয় যেটা বাস্তবে অল্প কয়েকজন ব্যক্তি, 4-5 জন মিলে এটা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী এবং যায়েদ বিন হারিসা, তারা মিলেই মক্কার কুরাইশদেরকে পরাজিত করে দেবেন এটা সম্ভব নয়। কাজেই মক্কায় যাদের মাধ্যমে ইসলামের ভিত্তি স্থাপিত হয়, তাদের জন্য অবশ্যই 13 বছর মেয়াদি একটি স্পেশাল ট্রেনিং সেশনের ব্যবস্থা ছিল। কিন্তু দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, দিন পরিপূর্ণতা লাভ করার পর আবার পেছনে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। ইসলামের ভিত্তি এটা একবার স্থাপন করা হয়ে গিয়েছে, এখন আমরা সেই সমস্ত ব্যক্তি নই যাদের মাধ্যমে আবারও সেই ইসলামের ভিত্তিকে স্থাপন করা হবে। শরীয়ত পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং ইসলামের বিধানগুলোকে পূর্ণতা দান করা হয়েছে। কাজেই এখন কোনো একজন ব্যক্তি যদি আজকে এসে মুসলিম হয়, তার ক্ষেত্রে কি আমরা এই কথা বলতে পারি যে তুমি আজকে মুসলিম হয়েছ, কাজেই তুমি 13 বছর তোমার জন্য সুযোগ রয়েছে, 13 বছর তুমি মদ খাবে, সামনে 13 বছর, এরপর তোমার জন্য মদ হারাম হবে? কারণ মক্কায় তো এভাবেই প্রথমে 13 বছর 4টি ধাপে ধীরে ধীরে মদ হারাম হয়েছিল। আজকে যদি কোনো ব্যক্তি মুসলিম হয় তাকে কি আমরা এই কথা বলতে পারি যে আজকে তুমি মুসলিম হয়েছো, কাজেই তোমার জন্য উচিত হবে 14 বছর পরে যে রমাদান আসবে সেই রমাদানে তুমি রোজা রাখবে, কারণ এভাবেই তো রোজার বিধান নাজিল হয়েছিল। এই ধরনের কথা আমরা বলি না। অর্থাৎ আজকে যদি কোনো ব্যক্তি মুসলিম হয় তাকে আমরা বলি ইসলাম গ্রহণ করার মাধ্যমে তোমার উপরে শরীয়তের সেই বিধানগুলোকে প্রয়োগ করা হবে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েই পূর্ণতা অর্জন করেছে। তোমার জন্য মদ হারাম হবে, তোমার জন্য সামনে রমাজান আসলে রোজা রাখা বাধ্যতামূলক হবে। এই মান যদি আমরা গ্রহণ করি তাহলে বিপরীতে জিহাদের ক্ষেত্রে কেন আমরা ভিন্ন মান গ্রহণ করতে চাই? অথচ আমরা দেখতে পাই রোজা রাখার ক্ষেত্রে যে ফরম্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, যুদ্ধের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দভঙ্গি ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য রোজার বিধানকে ফরজ করা হলো, তোমাদের জন্য যুদ্ধের বিধানকে ফরজ করা হলো। কাজে সাহাবা একরামদের ঘটনা, সাহাবা একরামদের স্ট্যান্ডার্ড থেকে আমরা দেখতে পাই আবু বকর সিদ্দিক ইয়েমেন থেকে রিক্রুট করা সেই নব মুসলিমদেরকে তাদের জন্য 13 বছর মেয়াদী কোনো স্পেশাল ট্রেনিং সেশনের তারবিয়া আধ্যাত্মিক উন্নতির আয়োজন করেননি, বরং তাদের ইসলাম গ্রহণ করার মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দান ছিল তাদের আধ্যাত্মিক উন্নতি অর্জন করার সবচেয়ে উত্তম ব্যবস্থাপনা। শত্রুদের বিরুদ্ধে যখন একজন ব্যক্তি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে, তার চতুর্দিকে তীর তরবারি এগুলোর ঝলকানি মৃত্যু চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে, সেই অবস্থায় যেভাবে সে আল্লাহর কাছে দোয়া করে, সেই অবস্থায় যেভাবে সে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর কাছে সাহায্য চায় এবং এর মাধ্যমে তার যে আধ্যাত্মিক উন্নতি ঘটে থাকে, সেই পরিস্থিতি প্রেক্ষাপটের বিকল্প আর কি হতে পারে? মৃত্যুকে সামনে রেখে যখন কোনো একজন ব্যক্তি শত্রুদের মোকাবেলা করে যুদ্ধের ময়দানে, যেখানে তার যে কোনো মুহূর্তে মৃত্যুর আশঙ্কা থাকে অথবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, অঙ্গহানির আশঙ্কা থাকে, এমন কোনো বিপদ নেই যেখানে তার সামনে নেই, অথচ সেই অবস্থায় যুদ্ধ নাকি এটা ছোট জিহাদ। ওলামা ইকরাম বলেছেন কাজেই এই ধরনের ছোট এবং বড় জিহাদ এভাবে বিভক্ত করা এগুলোর কোনো ভিত্তি নেই, এটি হচ্ছে নব উদ্ভাবিত বিষয় এবং বিদআত। কাজেই কোনো একটি বিষয়কে আমরা কীভাবে দেখি, আমরা কীভাবে বুঝি, এটা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যখন আমাদের সেই দৃষ্টিভঙ্গি, আমাদের সেই বুঝ এটা সাহাবা ইকরামদের দৃষ্টিভঙ্গির সঙ্গে এবং তাদের অবস্থানের সঙ্গে মিলে না যাবে। সাহাবা ইকরাম তাদের চোখেই আমাদেরকে দুনিয়াকে দেখতে হবে, তাদের চোখেই আমাদেরকে দিনকে বুঝতে হবে, আমাদের দৃষ্টিকে তাদের চোখে আমরা চাপিয়ে দিতে পারি না। সাহাবা ইকরাম তারাই হচ্ছেন সত্য পথের উপর প্রতিষ্ঠিত জামাত। আলোচনার শেষ অংশে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের এই আলোচনার প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন এবং আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করেন এবং সাহাবা ইকরামের প্রতি আমাদের ভালোবাসাকে আল্লাহ সুবহানাহু তাআলা বৃদ্ধি করে দেন। এবং ভালোবাসার যে দাবি সেটা হচ্ছে তাদেরকে অনুকরণ করা, অনুসরণ করা, সেটা পূরণ করার ক্ষমতাও আমাদেরকে দান করেন, কারণ ইসলামে ভালোবাসা শুধুমাত্র একটি অনুভূতির নাম নয়, ভালোবাসা হচ্ছে যাকে ভালোবাসি তাকে অনুকরণ করা, অনুসরণ করা এবং আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সবাইকে সাহাবা ইকরামদের সঙ্গে জান্নাতে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করেন, আমিন। আলোচনার শেষ অংশ, এখানে আমরা যুক্ত করেছি আবু বকর সিদ্দিকের ওফাতের ঘটনা এবং এর মাধ্যমেই আমরা আমাদের আলোচনাকে সমাপ্ত করছি। সেই দিনটি ছিল এক প্রচণ্ড শীতের দিন। আবু বকর সিদ্দিক তিনি অসুস্থ হয়ে গেলেন, তার জ্বর হলো এবং দিন দিন জ্বরের তীব্রতা বৃদ্ধি পেতে লাগল। তিনি বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে আসছে। সেই অসুস্থ অবস্থায় আবু বকর সিদ্দিক তিনি যে বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, তিনি ভাবছিলেন কাকে তিনি তার উত্তরসূরি নিযুক্ত করে যাবেন। এই বিষয়ে তিনি শুরা করলেন, পরামর্শ করলেন। প্রথমে তিনি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে আপনার অভিমত কী? আব্দুর রহমান তিনি বললেন, আপনি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, এ বিষয়ে আপনি সবচেয়ে ভালো জানবেন। আবু বকর সিদ্দিক বললেন, কিন্তু আমি আপনার মতামত জানতে চাই। আব্দুর রহমান তিনি জানতেন কেন আবু বকর সিদ্দিক তাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন খিলাফতের জন্য ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে আপনার অভিমত কী, এবং আবু বকর সিদ্দিক এটাই জানতে চেয়েছিলেন খিলাফতের আসনে আবু বকর সিদ্দিকের পর সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কে হবেন সেটা নির্ণয় করার জন্য তিনি তাকে প্রশ্ন করেছিলেন। আব্দুর রহমান বললেন, আপনি ওমরকে যতটা উত্তম মনে করেন তিনি তার চেয়ে উত্তম। অন্য কথায় বলতে গেলে তিনি বুঝিয়ে দিলেন ওমর ইবনুল খাত্তাব এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। প্রসঙ্গক্রমে আমরা উল্লেখ করতে পারি আব্দুর রহমান বিন আউফ তিনি নিজেও সেই পদের জন্য উপযুক্ত ব্যক্তি হতে পারতেন, কারণ তিনি ছিলেন জান্নাতে শিশুসংঘ প্রাপ্ত সেই দশজনের অন্যতম একজন ব্যক্তি। নিঃসন্দেহে খিলাফতের পদবি গ্রহণ করার জন্য, খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার জন্য স্বাভাবিকভাবে সেই দশজনের বাইরে কোনো ব্যক্তি আসতে পারেন না। আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম, আবু উবাইদা ইবনুল জাররাহ, সাইদ বিন জাইদ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম, তারা ছিলেন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সেই দশজন। আব্দুর রহমান বিন আউফ তাদের অন্যতম একজন ছিলেন। আবু বকর সিদ্দিক আব্দুর রহমানের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করলেন, তার মতামত জানলেন এবং তাকে বললেন, এই বিষয়টি তুমি গোপন রাখবে, কারো কাছে এই বিষয়ে কিছু প্রকাশ করো না। এরপর আবু বকর সিদ্দিক তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন এবং তাকেও একই প্রশ্ন করলেন, ওমরের ব্যাপারে আপনার মতামত কী? ওসমান ইবনে আফফান তিনি বললেন, আল্লাহর নামে কসম করে বলছি, আমি বিশ্বাস করি ওমর ইবনুল খাত্তাব গোপনে যা করেন সেটা তার প্রকাশ্য অবস্থার থেকে উত্তম, অর্থাৎ তার ভেতরের অবস্থা তার বাইরের অবস্থার থেকেও উত্তম, তার বাতেন তার জাহের অবস্থার থেকে উত্তম। এরপর তিনি বললেন, এবং তার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের মধ্যে নেই। আবু বকর সিদ্দিক ওসমান ইবনে আফফানকে বললেন, যদি আমি ওমর ইবনুল খাত্তাবকে বাদ দেই তাহলে আমি আপনাকে বাদ দেব না, অর্থাৎ যদি তিনি খলিফার পদে ওমর ইবনুল খাত্তাবকে নিযুক্ত না করেন, এই সিদ্ধান্ত যদি আবু বকর সিদ্দিক গ্রহণ করেন, তাহলে পরবর্তী যে ব্যক্তি এই দায়িত্ব গ্রহণ করবে তিনি হচ্ছেন ওসমান, ওসমানকেই আবু বকর সিদ্দিক নিয়োগ করবেন। এরপর আবু বকর সিদ্দিক তিনি উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং তার মতামত জানতে চাইলেন। তিনি বললেন, আমি মনে করি আপনার পর তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি, যে বিষয় মুসলিমদেরকে খুশি করে সেই বিষয়ে তিনিও খুশি হন এবং যে বিষয় মুসলিমদেরকে অখুশি করে সেই বিষয়ে তিনিও অখুশি হন। সুতরাং ওমর ইবনুল খাত্তাব তিনি এই উম্মাকে নিয়ে ভাবেন, যে বিষয়গুলো উম্মার খুশির কারণ হয় সেই বিষয়ে তিনি খুশি হন, যে বিষয়গুলো এই উম্মার ক্ষতির কারণ হয় সেই বিষয়ে ওমর ইবনুল খাত্তাব তিনিও অখুশি হন। আবু বকর সিদ্দিক সুতরাং যাদের সঙ্গে পরামর্শ করলেন প্রত্যেকেই একই ধরনের জবাব দিয়েছেন, তবে ব্যতিক্রম ছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি কিছুটা ভিন্ন মত পোষণ করেছিলেন। তালহা তিনি বললেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের দিনে আমাদেরকে প্রশ্নোত্তর করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে কেন আপনি ওমরের মতো একজন ব্যক্তিকে আমাদের উপর দায়িত্বশীল নিযুক্ত করলেন, নেতা হিসেবে নিযুক্ত করলেন, তখন আপনি কী জবাব দেবেন? তালহা যে বিষয়ে ইঙ্গিত করেছিলেন সেটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মানসিক কঠোরতার দিকটি, এটা সবার কাছে স্পষ্ট ছিল, তিনি মানসিকভাবে বেশ কঠোর মেজাজের ছিলেন, সেই বিষয়টিকে প্রশ্ন হিসেবে তালহা আবু বকর সিদ্দিকের কাছে রেখেছিলেন। ওমর ইবনুল খাত্তাবের জন্ম, তার বেড়ে ওঠা, তার যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন, সেই পরিবেশের প্রভাবে তিনি এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছিলেন, এটা তার মজ্জাগত একটি বৈশিষ্ট্য ছিল, তার চারিত্রিক কঠোরতা। একই সঙ্গে তিনি ছিলেন কঠোর, দৃঢ় অনমনীয় একজন ব্যক্তি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মানুষের অন্তরে এক ধরনের ভয় মিশ্রিত শ্রদ্ধাবোধ সৃষ্টি হতো। এ প্রসঙ্গে একটি ঘটনা আমরা উল্লেখ করলে কিছুটা ধারণা করতে পারি ওমর রাদিয়াল্লাহু আনহুর মেজাজ কেমন ছিল। একবার আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু তিনি ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং তিনি তিনবার তার দরজায় পরপর কড়া নাড়ে নক করেন, ধাক্কা দেন, কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসছিল না, ওমর কোনো জবাব দিচ্ছিলেন না। কাজেই আবু মুসা আল আশআরি তিনি ফেরত যাচ্ছিলেন, তখন ওমর ভেতর থেকে বের হয়ে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আপনি চলে যাচ্ছেন কেন? আবু মুসা বললেন, আমি চলে যাচ্ছিলাম কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি তিনবার অনুমতি চায় এবং ভেতর থেকে কোনো অনুমতি বা উত্তর বা প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে তার উচিত সেখান থেকে চলে যাওয়া। ওমর ইবনুল খাত্তাব তাকে বললেন, সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে? আপনাকে আমার কাছে একজন সাক্ষী উপস্থিত করতে হবে এবং প্রমাণ করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবু মুসা আল আশআরি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, তিনি যখন ওমরের কাছ থেকে এই ধরনের কথা শুনলেন তিনি তার চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করল, তিনি সাক্ষী খুঁজতে শুরু করলেন এবং আনসারদের একটি দলের কাছে গিয়ে উপস্থিত হলেন। আনসাররা আবু মুসা আল আশআরিকে এমন একটি অবস্থায় দেখলেন আবু মুসা আল আশআরি তার চেহারা রক্তশূন্য। আবু সাঈদ আল খুদরি তিনি এই ঘটনা বর্ণনা করছেন এবং তিনি বললেন, যখন আমরা আবু মুসাকে দেখলাম আমরা দেখলাম তার চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, অবাক হলাম আমরা, জিজ্ঞাসা করলাম আপনার কী হয়েছে? আবু মুসা বললেন, ওমর আমাকে প্রমাণ হিসেবে একজন সাক্ষী নিয়ে যেতে বলেছে, আমাকে প্রমাণ করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবু সাঈদ আল খুদরি বললেন, আপনি চিন্তা করবেন না, আমাদের এই মজলিসে যে সবচেয়ে ছোট, সবচেয়ে তরুণ, সে যাবে আপনার সঙ্গে সাক্ষী হিসেবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আনসারদের মধ্যে অল্প বয়স্ক সাহাবা যারা ছিলেন তারা সবসময় হাদিস শিখতেন, পড়তেন, হাদিস অধ্যয়ন করতেন। তরুণদের বিপরীতে অন্যান্য সাহাবি যারা ছিলেন, যারা বয়োজ্যেষ্ঠ, তাদের বিভিন্ন দায়িত্ব ছিল কৃষিকাজ, ক্ষেত খামার দেখাশোনা করা, ব্যবসা বাণিজ্য, পারিবারিক বিভিন্ন কাজের কারণে তারা জীবিকা উপার্জনের কাজে ব্যস্ত থাকতেন, ফলে সার্বক্ষণিকভাবে হাদিস শিক্ষা করা এটা তাদের জন্য সুযোগ হতো না। কিন্তু তরুণদের ক্ষেত্রে এই ধরনের অবসর ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করতে পারতেন, দীর্ঘ সময় থাকতে পারতেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে সমস্ত সাহাবা একরাম আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো, তারাও যেহেতু কোনো দুনিয়াবী কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ লাভ করতেন। আবু হুরায়রা তিনি আসহাবে সুফার মধ্যে একজন ছিলেন এবং এই কারণে আবু হুরায়রা তিনি বহু হাদিস শিক্ষা লাভ করেছেন এবং মানুষের কাছে সেগুলোকে বর্ণনা করতেন। এবং যখন তিনি এত হাদিস মানুষের কাছে বর্ণনা করতেন, লোকেরা তাকে জিজ্ঞাসা করতো যে আপনি কিভাবে এত হাদিস জানেন, যেখানে কিনা অন্যান্য সাহাবি যারা আপনারও আগে ইসলাম গ্রহণ করেছে তারাও এত হাদিস জানেন না। আবু হুরায়রা বলতেন, এর কারণ হচ্ছে অন্যান্য লোকেরা তাদের কাজকর্ম ছিল, ব্যবসা ছিল, সেখানে আমি খালি পেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করতাম, সেখানে আমাকে এই ধরনের কোনো কাজ করতে হতো না। কাজেই তিনি এর জন্য স্যাক্রিফাইস করেছেন, তিনি অন্যান্য কাজ থেকে বিরত হয়ে কষ্ট স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা সময় গ্রহণ করাকে প্রাধান্য দিয়েছিলেন। শেষ পর্যন্ত আবু মুসা তিনি খুশি হলেন, কারণ একজন সাহাবিকে তিনি সাক্ষী হিসেবে পেয়েছেন, যাকে তিনি ওমারের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করতে পারবেন সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এখানে মূল বিষয় হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর বলিষ্ঠ চরিত্র এবং ব্যক্তিত্বের প্রভাব। মূলত এই কারণেই আবু মুসা আল আশআরি তিনি ঘাবড়ে গিয়েছিলেন। কাজেই সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মাঝে ওমরের মানসিক এই দিকটি এটা বেশ পরিচিত ছিল। তালহা সেই দিকটি নিয়ে চিন্তিত ছিলেন, তিনি আবু বকর সিদ্দিকের কাছে মতামত পেশ করলেন, আপনি বিচারের দিনে যদি এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করেন যে এইরকম একজন কঠোর ব্যক্তিকে উম্মতের উপর দায়িত্বশীল নিযুক্ত করলেন, তখন আপনার কী জবাব হবে? আবু বকর সিদ্দিক তিনি, আমরা শুরুতেই বলেছি, সেই সময় তার অসুস্থকালীন অবস্থা, তিনি জ্বর আক্রান্ত ছিলেন। কিন্তু তালহা যখন এরকম একটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আবু বকর সিদ্দিককে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন, কাজেই আবু বকর সিদ্দিক বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে নিলেন এবং উপযুক্ত উত্তর প্রদান করা জরুরি মনে করলেন। তিনি লোকেদেরকে বললেন, আমাকে উঠে বসিয়ে দাও। আবু বকর সিদ্দিককে বসানো হলো এবং এরপর তিনি বললেন যে তুমি আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছ, যদি তোমাদের মধ্যে কেউ অন্যায়ভাবে জুলুম করে এই দায়িত্ব গ্রহণ করে, অর্থাৎ খলিফার পদ গ্রহণ করে, তাহলে সে বিফল হবে, ব্যর্থ হবে। এবং যখন আমাকে আমার রবের সঙ্গে একত্রিত করা হবে, তিনি যদি আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন যে কেন ওমরের মতো একজন ব্যক্তিকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে, আমি বলবো যে ওমরকেই আমি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হিসেবে পেয়েছি। অন্য একটি বর্ণনা এসেছে, আবু বকর সিদ্দিক তিনি জবাব দিয়েছেন, আম্মারতু আলাইহিম, আমি তাকে নিযুক্ত করেছিলাম এই দায়িত্বের জন্য, কারণ আমি তাকে পেয়েছি আল কাওয়ি উল আমিন, আমি তাকে পেয়েছি আল কাওয়ি বা শক্তিশালী হিসেবে এবং আমিন বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে। এবং এই দুইটি শব্দকে ব্যবহার করে একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যকে কোরআনে বর্ণনা করা হয়েছে এবং সেই ব্যক্তি ছিলেন মুসা আলাইহিসসালাম, আল কাওয়ি আল আমিন, মাদিয়ানের সেই ধার্মিক ব্যক্তি। সেই ব্যক্তির কন্যা মুসা আলাইহিসসালাম সম্পর্কে তাদের পিতার কাছে বর্ণনা করতে গিয়ে এই দুটি শব্দকেই ব্যবহার করেছিল, মুসা তিনি এমন একজন ব্যক্তি যিনি শক্তিশালী এবং বিশ্বস্ত। কাজেই আমরা দেখতে পাচ্ছি কোরআনে এই দুইটি গুণের কথা উল্লেখ করা হয়েছে, যে দুইটি গুণ থাকার কারণে মুসা আলাইহিসসালাম তিনি একটি কাজে নিয়োগ লাভ করেছিলেন। কাজেই যে কোনো ব্যক্তিকে যখন কোনো কাজে নিয়োগ করা হয় তখন এই দুইটি গুণ দেখা প্রয়োজন, সেই কাজের জন্য সে শক্তিশালী কিনা এবং সেই ব্যক্তি বিশ্বস্ত কিনা। শক্তিশালী বলতে এখানে শারীরিক শক্তি উদ্দেশ্য নয়, যে কোনো কাজের জন্য যে দক্ষতা প্রয়োজন সেই দক্ষতা থাকাই শক্তিশালী শব্দের অর্থ। যদি সেই কাজ শারীরিক পরিশ্রমের কাজ হয় তাহলে তাকে শারীরিকভাবে শক্ত সমর্থ হতে হবে, এবং যদি সেই কাজের জন্য মানসিক দক্ষতা প্রয়োজন হয় তাহলে তাকে সেই ব্যক্তিকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সেই কাজের জন্য কবি শক্তিশালী, একই সঙ্গে তিনি ছিলেন একজন বিশ্বস্ত ব্যক্তি। কাজী আবু বকর সিদ্দিক তিনি তালহার জবাবে যে বিষয়টিকে বলেছেন তার সার অংশ হচ্ছে এরকম, হতে পারে একজন ব্যক্তিকে কোনো একটি বিষয়ের জন্য আমরা অপছন্দ করছি, স্বাভাবিকভাবেই প্রত্যেক মানুষের মধ্যেই কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলোকে আমরা কিছুটা অপছন্দ করি, কিন্তু সামগ্রিক বিচারে অবশ্যই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। আবু বকর সিদ্দিকের মতামত ছিল একই ধরনের। আবু বকর সিদ্দিক তিনি নিজেও খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন, কাজেই তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকেই এই উম্মার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবে চিন্তা করছিলেন এবং এটাকে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক বললেন যে এটাকে তোমরা লিখে রাখো যে আমি ওমর ইবনে খাত্তাবকে নিয়োগ করতে যাচ্ছি এবং দুনিয়া ছেড়ে যাওয়ার আগেই আমি তাকে নিয়োগ করব। কাজেই সেটাকে লিপিবদ্ধ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত মসজিদে সেই ঘোষণা প্রদান করা হয় এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক জীবিত থাকা অবস্থাতেই মানুষদের কাছ থেকে আনুগত্যের শপথ বাইয়াত গ্রহণ করেছিলেন। সেটা আবু বকর সিদ্দিকের মৃত্যুর পরে সংঘটিত হয়নি, বরং আবু বকর সিদ্দিক সেই সময় জীবিত ছিলেন। যখন আবু বকর সিদ্দিক তার ওফাত হয়ে যায়, সাথে সাথেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার পদে দায়িত্ব গ্রহণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের শারীরিক অবস্থার ক্রম অবনতি ঘটতে থাকল এবং দুই সপ্তাহ পর তার অবস্থা আগের সময়ের থেকেও অনেক অবনতি ঘটল। আবু বকর সিদ্দিক তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উম্মুল মুমিনিন তাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন সেই দিন কী বার ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জবাব দিয়ে বললেন, সেই দিনটি ছিল সোমবার। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, আজকের দিন কী বার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আজও সোমবার। আবু বকর সিদ্দিক তিনি বললেন, আমি আশা করি আমার মৃত্যু আজকের দিনেই হবে। আপাত দৃষ্টিতে আবু বকর সিদ্দিকের এই মন্তব্যকে একটি সাধারণ মন্তব্য বা ইচ্ছা হিসেবে আমাদের সামনে মনে হলেও এটি খুবই চিন্তা উদ্দীপক একটি উক্তি। আবু বকর সিদ্দিক তিনি সচেতনভাবে কিংবা অসচেতনভাবে সকল অবস্থায় প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন এবং এই ব্যাপারে তিনি অত্যন্ত যত্নবান এবং আগ্রহী ছিলেন। এমনকি তার মৃত্যুর ব্যাপারেও তিনি অবচেতনভাবে তার অন্তর থেকে চাচ্ছিলেন যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন যদি সেই দিনে তারও মৃত্যু হতো। মৃত্যুর ক্ষেত্রেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করছিলেন এবং সেটা চাচ্ছিলেন। তার পুরো খিলাফা সেটাও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণের এক চমৎকার দৃষ্টান্ত উদাহরণ। কাজেই আবু বকর সিদ্দিক শুধুমাত্র যে সুন্নাহগুলো অনুসরণ করলে আমাদের কোনো বাধা আসে না, বা সহজ কথায় বলতে গেলে শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নাত নয়, বরং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যে বিষয়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করলে বাধার সম্মুখীন হতে হয়, আতঙ্কজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেই সমস্ত বিষয়েও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করেছিলেন, যেগুলো আমরা এই পুরো সিরিজ জুড়ে আলোচনা করেছি। ওসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনী প্রেরণ করা তার একটি উদাহরণ ছিল। আবু বকর সিদ্দিক তার নিজের সম্পর্কে তিনি বলেছেন যে, আমি কোনো উদ্ভাবক নই, আমি একজন অনুসরণকারী মাত্র। তিনি অন্তর থেকে চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতদিন এই দুনিয়াতে ছিলেন তিনিও যেন সেই একই বয়স পর্যন্ত তার হায়াত থাকে এবং যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছিলেন সেই একই সোমবারের দিনেই যেন তারও মৃত্যু হয়ে যায়। জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক তার দুনিয়াতে শেষ কথা ছিল, তিনি বলেছিলেন, তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসালিহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি বলেছিলেন, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আপনি দুনিয়াতে এবং পরকালে আমাদের রক্ষাকর্তা, আমাদের ওয়ালি অভিভাবক। আপনি আমার এই নফসকে, আমার এই রুহকে কবুল করুন আপনার ইচ্ছার প্রতি আত্মসমর্পণকারী একজন মুসলিম হিসেবে এবং আমাকে সৎ কর্মশীল সালিহীন ব্যক্তিদের সাথে সামিল করে দিন। এরপর তিনি আরও দোয়া করেন, আমাকে আমার সবচেয়ে কাছের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একত্রিত করুন এবং তার সেই সকল সাথীদের সঙ্গে, সহচরদের সঙ্গে একত্রিত করুন যারা আমার আগেই এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ১৩ হিজরি ২১ তারিখ জুমাদা আল আখের সেই দিন মৃত্যুর পূর্বে এগুলোই ছিল আবু বকর সিদ্দিকের উচ্চারিত শেষ কিছু কথা। তার গৌরবময় খিলাফতের মেয়াদকাল ছিল ২ বছর ৩ মাস ১০ দিন। এতটুকুই ছিল এত কর্মময় সমস্ত ঘটনার ব্যাপ্তি। সমস্ত ঘটনা, যুদ্ধ, দাওয়া, জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, ইসলামী শাসন ব্যবস্থার নীতিকে প্রতিষ্ঠিত অবস্থায় রেখে যাওয়া, এত কিছু আবু বকর সিদ্দিক এই অল্প সময়ের মধ্যে সংগঠিত করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর সিদ্দিকের জানাজার সালাতে ইমামতি করার মর্যাদা অর্জন করেছিলেন এবং সেই ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর সিদ্দিকের জন্য দোয়া করছিলেন জানাজার সালাতের ইমাম হয়ে এবং পেছনে সাহাবায়ে কেরাম তারা সেই দোয়াতে সামিল ছিলেন। তারা আবু বকর সিদ্দিকের জন্য দোয়া করছিলেন এবং আমিন আমিন এরকম বলছিলেন। তারা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিলেন যেন আবু বকর সিদ্দিককে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করা হয়। আবু বকর সিদ্দিকের দেহকে কবরে নামানো হলো ওমর ইবনে খাত্তাব, ওসমান ইবনে আফফান, তালহা ইবনে ওবাইদুল্লাহ এবং আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুম এই চারজন ব্যক্তি আবু বকর সিদ্দিকের দেহকে কবরে শায়িত করেন। আবু বকর সিদ্দিককে দাফন করা হয়েছিল তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনও সেই একই কক্ষে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ঠিক ডান পাশে আবু বকর সিদ্দিককে সমাহিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানস্বরূপ আবু বকর সিদ্দিকের মাথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার সঙ্গে একই বরাবর না রেখে কিছুটা নিচের দিকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ বরাবর আবু বকর সিদ্দিকের মাথাকে স্থাপন করা হয়েছিল। আবু বকর সিদ্দিককে দাফন করা হয়ে গিয়েছিল এরকমই একটি অবস্থায় আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি দ্রুত দৌড়াতে দৌড়াতে আসলেন। তিনিও চেয়েছিলেন এই মর্যাদা লাভ করতে, আবু বকর সিদ্দিকের দেহকে কবরে শায়িত করতে, কিন্তু সেখানে পৌঁছে গিয়ে তিনি দেখেন ইতিমধ্যেই তাকে দাফন করা হয়ে গিয়েছে। মাত্র 2 বছর 3 মাস এবং 10 দিন সময় খলিফা হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে এত অল্প সময়েই আবু বকর সিদ্দিক সফলতা অর্জন করেছিলেন। তিনি সফল হয়েছিলেন 1 নম্বর ইসলামী খিলাফার বিধিবিধান নিয়মরীতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, দ্বিতীয়ত সারা বিশ্বে ইসলামের দাওয়াকে ছড়িয়ে দেওয়ার কাজে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইসলামের দাওয়াতের কাজ বড় আকারে জাজিরাতুল আরবে সীমাবদ্ধ ছিল, ব্যতিক্রম ছিল মুতা এবং তাবুক। কিন্তু আবু বকর সিদ্দিক সমস্ত পৃথিবীতে পারস্য এবং রোমান সাম্রাজ্যের মাঝে ব্যাপকভাবে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছিলেন। সেই সময়ে তিনিই ছিলেন মুজাহিদিন এবং দায়ীদের শিক্ষক এবং পথপ্রদর্শক। তিনি নিরলসভাবে তার কাজ করে গেছেন এবং কখনও বিশ্রাম, বিলাসিতা বা অবসর যাপনের মতো কোনো ভোগবিলাস তার মধ্যে ছিল না। খলিফার দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে, এই দায়িত্ব পালনের মাধ্যমে বিপরীতে তার পদবী, তার ক্ষমতাকে ব্যবহার করে কোনো ধরনের আর্থিক সুবিধা তিনি গ্রহণ করেননি। তিনি আগে ব্যবসা করতেন, সেই সময় তার কিছু সম্পত্তি ছিল এবং খলিফার দায়িত্ব গ্রহণ করার আগেও তার কিছু জমিজমা ছিল। আবু বকর সিদ্দিক যখন তিনি অসুস্থ হয়ে যান, তখন তিনি তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে পাঠালেন এবং বললেন, আমি আমার রেখে যাওয়া সেই সম্পত্তিগুলো বিক্রি করতে চাই এবং খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর যত টাকা, যত অর্থ আমি বাইতুল মাল থেকে বেতন হিসেবে গ্রহণ করেছি, আমি চাই সেগুলো আবার মুসলিমদের অর্থভাণ্ডারে বাইতুল মালে ফেরত দিতে। খলিফার দায়িত্ব গ্রহণ করার কারণে স্বাভাবিকভাবে আবু বকর সিদ্দিক ফুল টাইম বা সম্পূর্ণ সময় সেই কাজে নিবেদিত প্রাণ ছিলেন। কাজেই তার পরিবারের খরচ, তার ব্যক্তিগত খরচের জন্য তার যোগ্য এবং প্রাপ্য অর্থ হিসেবে বাইতুল মাল থেকে তাকে ভাতা দেওয়া হচ্ছিল। কিন্তু এর পরেও মৃত্যুকালীন সময়ে আবু বকর সিদ্দিক ওসিয়ত করে গিয়েছিলেন তার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে যে অর্থ তিনি গ্রহণ করেছিলেন সেগুলো যেন আবার মুসলিমদের অর্থভাণ্ডারে ফেরত দেওয়া হয়। আরেকটি বর্ণনা থেকে আমরা দেখতে পাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক তার আত্মীয় স্বজনদেরকে ডেকে বললেন যে, আমি খলিফা হওয়ার পর না মুসলিমদের একটি দিরহাম ভক্ষণ করেছি, না একটি দিনার ভক্ষণ করেছি। আমি অত্যন্ত সাধারণ খাবার খেয়েছি এবং মোটা কাপড় পরিধান করেছি। মুসলিমদের কোনো জাতীয় সম্পত্তি এটা আমার কাছে নেই, হয়তো একটি বা দুইটি জিনিস থাকতে পারে। কাজেই তিনি নির্দেশ দিলেন, তোমরা খোঁজ করে দেখো যে খলিফা হওয়ার পর আমার সম্পত্তি কতটুকু বৃদ্ধি পেয়েছে। খোঁজ করে দেখা গেল যে কয়েকটি বিষয় খলিফা হওয়ার কারণে তার বৃদ্ধি পেয়েছে। 1 নম্বর একজন হাফসি গোলাম, 2 নম্বর একটি উট, যে উটের মাধ্যমে পানি বহনের কাজ করা হতো, এবং 3 নম্বর 5 দিরহাম মূল্যের একটি সাধারণ চাদর। এবং সেই সময় আবু বকর সিদ্দিক ওসিয়ত করলেন যে এই তিনটি বস্তুকে পরবর্তী যিনি মুসলিমদের দায়িত্বশীল হবেন খলিফা তার কাছে পৌঁছে দেওয়া হোক। নির্দেশ অনুসারে এই তিনটি বস্তুকে ওমর রাদিয়াল্লাহুর কাছে পৌঁছে দেওয়া হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু যখন দেখলেন আবু বকর সিদ্দিক এগুলো তার কাছে পাঠিয়ে দিয়েছেন, এটা দেখে তার চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো। তিনি আবেগ আক্রান্ত হয়ে গেলেন এবং বললেন, আল্লাহ তাআলা আবু বকরের উপর রহমত করুন। রহিম আল্লাহ আবা বকরিন লাকাদ আতআবা মান জা বাদা। ওমর বললেন, আল্লাহ আবু বকরের উপর রহম করুন, তিনি তার পরবর্তী ব্যক্তিদের জন্য এই কাজকে অত্যন্ত কঠিন করে রেখে গেলেন। অর্থাৎ আবু বকর সিদ্দিককে অনুসরণ করা, তার আদর্শকে অনুসরণ করা পরবর্তী যারা খলিফা হবেন তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। অর্থাৎ আবু বকর সিদ্দিকের আদর্শ, তার স্ট্যান্ডার্ড এতটাই উচ্চ, এতটাই মহান ছিল, যে অর্থ গ্রহণ করা তার জন্য হালাল ছিল এবং যে অবদান মুসলিম উম্মার প্রতি রেখেছেন তার বিপরীতে আরও অনেক বেশি অর্থ আবু বকর সিদ্দিকের জন্য প্রাপ্য ছিল, অথচ সেটাও তিনি মুসলিমদের অর্থভাণ্ডার বাইতুল মালে ফেরত পাঠালেন। কাজেই আবু বকর সিদ্দিক এমন একটি অবস্থায় এই উম্মার কাছ থেকে বিদায় নিয়েছেন যখন তিনি কারো কাছে কোনো দেনা রেখে বিদায় হননি, বরং এই উম্মাহ, এই মুসলিম উম্মাহ আবু বকর সিদ্দিকের কাছে ঋণী হয়ে থাকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত নিয়ম দুনিয়ার হায়াত পূর্ণ করে প্রত্যেক ব্যক্তিকেই একদিন পরকালে পাড়ি জমাতে হবে। আবু বকর সিদ্দিক তাকদীরের সেই বিধান অনুসারে দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে চলে গেলেন আখিরাতের জগতে, পরকালের জগতে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কিছুটা সময় ধরে যে ফুল ফোটে, একদিন পরে তা ধুলায় লোটে। কিছুটা সময় ধরে যে ফুল ফোটে, একদিন পরে তা ধুলায় লোটে। সাধের জীবন তেমনি ছলনা, ক্ষণিকে এ জীবনকে নিয়মিত না। আজ সুখ কালকে তাই বেদনা, ক্ষণিকে এ জীবনকে নিয়মিত না।
রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।